exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
মোবারক প্রিয় শ্রোতা, ঈদের আমেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। যেভাবে শুরু হয় ঠিক সেভাবেই বলবো, বরাবরের মতোই চলুন আমরা দেখে নিই মঞ্জুরের কাছ থেকে কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। প্রিয় শ্রোতা, সবাইকে ঈদ মোবারক। সত্য বলার মঞ্চে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বাধীন চেতা একজন মানুষ, স্বাধীন মণ্ডল। ছোটবেলা থেকেই খুব দুরন্ত ছিলেন স্বাধীন। দুই ভাই আর এক বোনের মধ্যে স্বাধীন সবার বড়। বাবার সাথে স্বাধীনের সম্পর্ক বন্ধুর মতো। অসহায় মানুষকে সাহায্য করতে ভালোবাসেন স্বাধীন। সুখী একটা পরিবারের সন্তান স্বাধীন আজ আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
স্বাধীন মণ্ডল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। স্বাধীন মণ্ডলের জীবনের অপ্রিয় সত্য উঠে আসবে, বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। প্রথমেই শুনব ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরি। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার জন্মের পর যখন একটু একটু বুঝি, আমি আমাদের বাড়ি ছিল বাড়ি থেকে দশ হাত দূরে। আমার আব্বার চাচা, উনি হচ্ছে চেয়ারম্যান ছিলেন, তিনি ২৫ বছর চেয়ারম্যানই করছে। ওনাদের বাড়িটাতে আমি ছোট ছোট এমনি পা দিয়ে হালকা হালকা হাঁটতে পারি আর কি। আমার মনে আছে মানে একটা বড় গাছ ছিল, ইটা ছিল, ওটাতে উঠে উঠে আমি ইটা পারতাম। এটা আমার ছোটবেলার। তারপর একটু বড় হইলাম, হালকা একটু বড় হলাম, আমি দেখতাম আমের যে হচ্ছে আডিটা আছে না, দেশ গ্রামে যেটাকে খুয়া বলে আমের, ওইটা টোকায় টোকায় অনেকগুলা করছিলাম। হয়তো বা এখন মনে পড়ে যে এক দেড়শো মানুষ খেয়ে ফেলাইতো আমাদের বাড়ির সামনে।
বাবা কি করতো আপনার?
আমার বাবা চার দোকান করতো।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা দুই ভাই এক বোন।
আচ্ছা।
তারপরে ওটি আমি অমনি করে রাখলাম। পরে একটু ছোট ছোট গাছ হইল তো গ্রামে, একজন বলে ওই সময় বিক্রি করে দিল গাছগুলো আমার আম্মু, জায়গা নেই আমাদের, আমরা এত গাছ কোথায় রাখবো। তারপর আমার মনে পড়ে আমার আব্বা একটা চায়ের দোকান করলো। আমার আব্বার সঙ্গে আমি যাইতাম দোকানে, রাত ১২টা ১টা পর্যন্ত থাকতাম। ওখানে থাকার পর হঠাৎ করে আমার আব্বার হচ্ছে বড় ভাই, উনি ইন্ডিয়াতে থাকে, ওনার হচ্ছে ওনার একটা ওয়াইফ রে উনি মেরে ফেলছিল নাকি এটা জানি না, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে সেটা জানি। পরে আমি ইন্ডিয়ায় চলে গেলাম, তখন হালকা আরো একটু বুঝি। ওখানে যে প্রায় দেড় বছর ছিলাম।
কার কাছে ছিলেন?
আমার জেঠা থাকতো আর আমার জেঠার ওয়াইফ ওখানে।
কত বছর বয়স ওখানে গিয়েছিলেন?
ওখানে আমার মনে হয় যে 5-6
বয়সে ওখানে কেন গেলেন?
গেলাম আমার জেঠার সে সময় কোনো
বাচ্চা কাচ্চা ছিল না, আপনাকে নিয়ে গিয়েছিল। আপনি তো পরিবারের একমাত্র সন্তান ছিলেন সে সময়, তো আপনাকে দিয়ে দিল?
হ্যাঁ, আমাকে দিয়ে দিল। আমি এটা আসলে এখনো পর্যন্ত জানি না, কিন্তু লাস্টে পরে একটু হালকা হালকা জানলাম।
ইন্ডিয়া এবং আপনাদের এলাকা, আপনার বাড়ি যেন কোথায়?
আমার হচ্ছে রংপুর পীরগঞ্জে।
মানে এটা কি খুব পাশাপাশি ছিল?
হ্যাঁ পাশাপাশি, এখন এক ঘন্টা হলে আর কি যাওয়া যায়। একদম হচ্ছে আপনার হিলি বর্ডার আছে না, ওখান থেকে যাওয়া যায় এক ঘন্টা হলে মোটর সাইকেল নিয়ে। সুন্দর, সে সময় কোনো ইয়েও লাগতো না, পাসপোর্ট টাসপোর্ট ওইটা লাগতাম না, খালি দেখতাম তো ছোট অনেকটা বিশাল বড় মাঠ, জঙ্গলের সাইড দিয়ে যাইতাম। পরে দেখতাম আর বিডিআর আর্মি ওইসব চিনতাম না, বন্ধু খাতে।
আপনি ফিরে আসলেন ইন্ডিয়া থেকে, একসময় ফিরে এসে আবার ফ্যামিলিতে আসলেন, তাই তো? আপনার পরিবারে আসলেন? ওকে,
হ্যাঁ পরিবারে আসলাম। আসার পরে একসময় আর কি চাল খাইতাম আমি অনেক প্রচুর, পকেটে করে আমার আম্মু বাসায় না থাকলে চাল নিয়ে খাইতাম। এটার একটা আমার অসুখ হয়েছিল এই চালের জন্য, এটার ডাবা বলে গ্রাম এলাকায়। পরে আমার আব্বা বড় হয়ে, বড় হওয়ার পর বছরে তো হাঁপানি হয়েছিল। আমার মনে আছে আমার আব্বা না খুব সকালবেলা আজানের পরে নিয়ে যায়, দেখ আখ আছে না এমনি ঘাড়ে করে নিয়ে যায়, এমনি আঙ্গুল ধরে ধরে ঘাড়ে করে আখ খাওয়াইত প্রচুর সকালবেলা। তারপরে আস্তে আস্তে বড় হইতেছি, মাছ ছয়েক পরে যে ওই যে চেয়ারম্যান যে আমার আমার দাদার ছোট ভাই, তার ছেলে কি জানি হয়েছে আবার ওরা কি মিথ্যা দুর্নাম বার করলো যে আমার মারে দিয়ে। পরে এটা নিয়ে অনেক বিচার অনেক কিছু। পরে আমাদের ওখানে খ্রিস্টান পাড়া আছে, একটু খ্রিস্টান অনেক খ্রিস্টান। পরে বিচার হবে, হ্যাঁ এখন আমার দাদা একদম এত বড় এটা আর কি হাসিয়া বলে যেটারে পাট কাটে ওইটা নিয়ে। আমার মনে পড়ে আমার স্টিল এগুলো দেখা যে উনি বইসে আছে, আমার আব্বারে জবাই দিব মারে ফেলবো আমার দাদা।
আচ্ছা কেন?
যে এই বাড়ি থেকে চলে যাওয়া লাগবে, যে আমাদের নামে মিথ্যা ইয়ে করলো আমার মারে নিয়ে দুর্নাম বের করলো। তারপরে একদিন দেখি বিচার হবে, এখন আমাদের তো বাড়িতে উঠতে দিতেছে না। পরে খ্রিস্টান মেম্বার আছে, ওনার নাম ছিল মাইকেল, আমার এখনো নামটা মনে পড়ে, আমার ওদিক যাতায়াত আছে এখনো ওনার বাড়িতে। এখন ওনারে বললো উনি বিচার কি জানি করলো, আমি আর সে সময় মনে নেই আর কি, বিচারের সময় আমি ছিলাম না। পরে দেখলাম আমার নানি বাড়ি থেকে মামারা আসছে, তারপর আমার মা রেখেছে স্বাস্থ্য ভাই দেরি তারা আসছে, কি জানি কি জানি হইলো। আমার মারে থাবল মারলো যে তুই কোনো কথা বলবি না। তারপর এই দুই দিন যাওয়ার পর বাড়ির সাইড দিয়ে আমাদের গাছ লাগানি আসিল, সরি আমাদের না আমার দাদার গাছ, ছোট ছোট নিম গাছ। এখন এই গাছগুলো রাইতে সব ভাঙ্গে ফেলাইছে কে জানি, এখন সকালবেলা বলতেছে আমার আব্বা নাকি সব ভাঙ্গে ফেলাইছে। এত অত্যাচার শুরু করলো যে আমার যে ছোট দাদা চেয়ারম্যান সেও কিছু বলতো না, সে একদম সরল সোজা মানুষ, তার কথা এখনো গ্রামে বলে যে উমুক এলাকায় একটা যে চেয়ারম্যান থাকে সেই লোক ছিল। পরে এখন ওরা আমাদেরকে রাখবে না, উঠাই দেবে।
কারা উঠিয়ে দেবে?
আমার দাদা ওখান থেকে উঠাই দেবে। শুধু দেখতেছি সকালবেলা ঘুম থেকে উঠলাম বিশাল ঝগড়াঝাড়ি, আমার মা আরে মার্স, হ্যাঁ আমার চাচি আছে অন্যগুলা, তারপর ওটা বলতে মনে নেই আমার হচ্ছে দাদি দুইটা, দাদি দুইটা আর কি আমার যেটা দাদি নিজের দাদি সেটা তাদের তার হচ্ছে বাপের বাড়িতে থাকে, ওনাদের অনেক অর্থ সম্পদ আছে, সেই জন্য ওরা কি রূপ ছিল অনেক সুন্দর আর কি, চলে গেছে যে কোনো কারণে। পরে আমার দাদা পরে দুটা বিয়ে করছে, তারপরে ওখানে বাড়িঘর ভাঙিয়ে দিব, মাটির ঘর ছিল দেওয়াল সব দেখি মনে করেন আমার দাদা কোদাল দিয়ে একদম ভাঙিয়ে ফেলাই দিছে, ভাঙিয়ে সবকিছু গুঁড়া করে ফেলাই গাছগুলা।
কেন গুঁড়ো করে করলো?
রাখবে না আমাদেরকে, তুই চলে যা, তুই হচ্ছে তোর জায়গা নেই, আমার জায়গা আমি দিব না তোরে।
এটা কি মানে আপনার পুরো ফ্যামিলি কি বলতেছে এরকম? আপনার বাবাকেও বলতেছে, আপনার মাকেও, সবাইকে বের হতে বলতেছে? ওকে,
হ্যাঁ বলতেছে আমার জায়গা আমি দিব না, কোথায় বিচার দিবি দে।
তখন আপনি একটাই ছিলেন আপনার পরিবার?
আমি একটাই ছিলাম।
ওকে,
তারপরে কি করলো আমার এক দুই সম্পর্কের ওখানকারই খুবই হয় সম্পর্কে, ওর ওই বাড়িতে যা আশ্রয় নিলাম, ওনার একটা রুম আছে বাজারের সঙ্গে আমাদের এখন বর্তমান যেখানে বাড়ি ওখানে, ওখানে আস্তে আস্তে বড় হইতেছি। পরে আমার আব্বা দেখলাম একসময় একটা অনেক বড় হোটেল, খাবার হোটেল তৈরি করলো। তারপরে ওখানে মানুষের বাড়িতে থাকতে ভালো লাগে না, পরে পাশে এক গ্রামে খামার মকিমপুর ওখানে যা বাড়ি করলো, বাড়ি করলো কি আমি যা দেখলাম মনে হয় যে পুকুরের ভিতরে এমন গর্ত, মানুষ মনে করেন বাড়ির দিকে দেখলে মাথা এমনি করে দেখা লাগবো এরকম। পরে এক বন্যা আসলো, দেখি আমাদের বাড়ি একদম ডুইবে, একদম কিছুই নাই, আমাদের বাড়ির কোনো চিহ্নই নাই ওখানে। পরে বন্যা শুকিয়ে গেল, আস্তে আস্তে মাটি টাটি কাটলো ওখানে, আস্তে আস্তে দিনকাল এখন ভালোই যাইতেছে, আমিও স্কুলে পড়তেছি। তারপরে একদিন এমন কাহিনী হলো, হঠাৎ কইরা একদিন রাত কয়টা বাজে জানি না, আমার বাড়িতে কে জানি ওই পাশের কে জানি যে ইস্তিল্লা চাল্লি, আমি তো আমার মার সঙ্গে ঘুমায় আছি তখন, তারপরে আমার ছোট ভাই হয়েছে, তারপরে চিল্লা চাল্লি কি আমার ওই যে চেয়ারম্যান যে ছেলে দাদা ছিল তার ছেলে নাকি আমাদের বাড়িতে আসছে। তারপর ঘুম থেকে সে সময় আবার আমার মুসলমানি করাইছে, তারপর আসছে চিল্লা চাল্লি করে, ও আবার আসছে হাতে করে মিষ্টি নিয়ে আসছে, হয়তো মনে হয় রাতে এত না, ছয়টা আজান দেওয়ার পর পর হবো, আসছে পর আমিও বসে আছি, দশ পাঁচ মিনিট থাকে গল্প টল্প করে এলো যে ভাবি কি অবস্থা এই জায়গায় বাড়ি ঘর করছেন, এই কথা বলে উনি চলে গেল। এখন রাস্তা থেকে এত চিল্লাচারি, হ্যাঁ যে অমুকের বাড়িতে অমুক একটা ছেলে আসছিল এটা সেটা নিয়ে। পরে সেই দিন রাইতেই বিচার হবে। আমার আব্বার হচ্ছে মামা আছে ওনারে, উনি এখন বেঁচে নাই, ওনার নাম ছিল খালেক মাস্টার। হ্যাঁ উনি হচ্ছে আমাদের ইউনিয়নের আর কি সবাই তারা মান দেয় এবং দুই চার ডিস্ট্রিক্ট ওনারে সবাই চেনে। তারপরে উনি আসলো, বললো যে কি হয়েছেন, গ্রামের লোক তো এখন কানা ঘোষা করতেছে এরকম এরকম অমুকের বাড়িতে অমুক ছেলে আসছিল। হ্যাঁ তারপর বিচার হবো, দেখি আমার দাদা যেটা আমার আব্বার মামা এরা হচ্ছে অনেক রাগি মানুষ এবং অনেক ভদ্র। পরে আসলো, পরে ওই ছেলেরে জোর করে নিয়ে আসলো, ওই চেয়ারম্যান দাদাটা আসবোই না, ঠিক আছে আসবোই না। পরে কি জানি বিচারে করলো, এখন অনেক লোক পালা হইলো ওই জায়গায়, ঠিক আছে সকালবেলা বাইরে হয়েছে। কিন্তু আমার খালি একটা মনে আছে, কে জানি কি বললো যে ফাইন করবো যে তারা এক বান টিন দিতে হবো, ঠিক আছে। আমার মা গলা ফাড়াইয়া বলতেছে কয় ধরনের কিছুই না, ও বেড়াইতে আসছে, ঠিক আছে। এখন আমার আব্বা তো রাগ প্রচুর, আমার আব্বা বলছে ও আসছে মানুষ এই ধরনের কথা বলবো কিসের জন্য। আমি সকালবেলা বাইরে হয়েছি, এখন টিটকারি মারে বড় বড় মানুষও যে কিরে তোর মার কি হয়েছিল কালকে, তুই কিছু দেখোস নাই,
মানে এই বিষয়গুলো নিয়ে আপনাকে সবাই টিটকিনি মারছিল, তখন আপনি খুব ছোট না?
হ্যাঁ টিটকে কয় কি রে, এরকম একজন অনেক বাজে ভাষায় বলছে, আমি সেই সময় বুঝতাম না, ঠিক আছে। আমি বলতে লজ্জা লাগতেছে, আমার খুব মন মেজাজ খারাপ ছিল ছোটবেলা থেকে, এমন কথা বললো আমার মনটাই খারাপ। আমি এসে আমার মারে কই যে এরম এরম মানুষ কইতেছে কি করা যায়, কয় কি বলবেন মানুষ মিথ্যা দু নম্বর করছে। পরে ওটা নিয়ে কেস করলো আমার আব্বার যে হচ্ছে মামা, ও বলতেছে বিচার টিচার বাদ, উনি আবার যে লোকের জায়গায় আমি বাড়ি করছি আমার আব্বা উনি আমাদের বিরোধিতা করলো, কারণ উনি হচ্ছে প্যাচটা লাগাইছে। তখন কয় হাজার টাকা দিয়ে কিনছিল কিন্তু জানি না, উঠাই দিব আমাদেরকে ওখান থেকে, বাস ভালো কথা। এটা সাবজেক্ট চলে গেল, এটা আর কেউ কিছু আমার বলে না, যাই এখন স্কুলে যাই ভালো হয়েছে। আমার আব্বারে বললাম, ক্লাস তখন থ্রিতে না ফোরে সে সময় পড়ি, টিভিতে অ্যাড দেখছিলাম মনে হয় আব্বা আমার একটা সাইকেল কিনা দেওয়া লাগবো, কয় চালাইতে পারবি তুই সাইকেল? পরে হচ্ছে ওই সাইকেল দিই, পরের দিন সকালবেলায় দেখি আমার জন্য নতুন সাইকেল, আমার সাইকেল দেখে তো গ্রামের সবাই খুশি, আরে ও সাইকেল কিনছে। পরে দেখি আমার দেখা দেখি দুই তিন মাস পরে দেখি অনেকজনের সাইকেল। একদিন স্কুল থেকে আসতেছি, ক্লাস আমি ফাইভে পড়ি, এখন আমাদের ওখানে রোড করবে সে সময়, এখন আমি একটু হাত সাইডে দিয়ে চালাবো সাইকেলটা, শার্টের বোতাম গুলো খুলাই দিছি, খুলে দেওয়ার পর যদি আসতেছি দেখি হাই স্কুলের যারা আছে মেয়েরা অনেকগুলো আসতেছে, আমি এখন ওদেরকে দেখে একটু শয়তানি বলতে একটু ভাব নেওয়ার চেষ্টা করছি হাত ছেড়ে দিয়ে।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
তখন ক্লাস ফোর ফাইভ এরকম।
ক্লাস ফোর ফাইভ আপনি হাত ছেড়ে দিয়ে ওদেরকে দেখে ভাব নেওয়ার চেষ্টা করছেন? ওকে ওকে,
ওটা দেখি ভাব নেওয়ার চেষ্টা করছি যে ওদেরকে দেখাইতেছি মানুষের বড় দেখতাম যে রাস্তায় হাত ছেড়ে দেয়। এমনি করে হাত যখন এরকম ছেড়ে দিছি একটু দূর যা দেখি যে গরু যে শুয়ে আছে, গরুটার কি বলবো মনে পাতলা পায়খানা হয়েছিল তো, এখন
ওকে
ওখানে ধাম করে যা পড়ে গেলাম, মনে সাদা
হিরোইজম শেষ,
একদম পুরা মুখ তো গোবর দিয়ে বলতে সব শেষ। আর মাইয়া ও মাইয়াটা এখনো আছে, তার সঙ্গে আমার দেখা হয়, কয় স্বাধীন কি হইল কি দেখাইতে চাইলি আমার এটুকু মনে। পরে এমনি করে তো নিয়ে গেলাম আর বাড়িতে, যারা আর সাইকেল দেবো না, কত সাইকেল দেওয়া লাগবো না, হাত পা ভাঙবি, হ্যাঁ চালাইতে পারিস না। পরে দুই চার দিন সাইকেল দেয় না, পরে আবার স্কুলে যাই, স্কুলে যাইতে যাইতে একদিন স্কুলে আসলে আমার একটা গ্রামের পাশের গ্রামের ফুবাতো বোন হয়, টিভিতে দেখতাম তো সে সময় অমর সানির ছবি ছাড়তো বিটিভিতে, দেখার জন্য পাগল হয়ে যাইতাম শুক্রবার আসলেই। একটা ছবি দিছিল মনে নাই, প্রেম কি জিনিস ভালোবাসি, খালি সবাই বলে টিভি দেখতে যেন দশ পনেরো জন একসঙ্গে, বলে ওর সঙ্গে এবার ওর প্রেম হবো, প্রেম কি ভালোবাসা কি। একদিন স্কুলে যা ওই মেয়েটারও আমার একটু হালকা হালকা ভালো লাগলো, কিরকম জানি বুঝি না, প্রেম ভালোবাসা কিছু বুঝি না। আমি ওরে যা করলাম যে আমি তো তোরে ভালোবাসি, কয় কি ভালো, ও জানি না ও বুঝছে কিনা বুঝছে, ও আবার যায় ওর আব্বার কাছে কয়ে দিছে ও আমার অমুক কথা বলছে আমার ভালোবাসে। কারণ আমাদের হেড টিচার আছে স্কুলে, উনি এখনো আছে, ওনার কাছে বলছে, ওনার ওই যে মেয়েটার কথা বললাম ওর নাম আসছিল মৌসুমি। তারপরে হেড স্যারে বলছে, হেড স্যার আমার ডাক দিছে, হ্যাঁ স্বাধীন তুমি এই কথা বলছো? স্যার হ্যাঁ বলছি তো, আমি ওরে ভালোবাসি। ভাই বেয়াদ ভালোবাসে কি বুঝো? আমি না স্যার আমি এত বুঝি না, আমি ওরে কইছি ভালোবাসি এটাই বাস, কয় ধরনের কোনো বেয়াদবি করবো না, এরকম বেয়াদবি করলে তাহলে কিন্তু পানিশমেন্ট হবে আলাদা, তারপরে কিছুদিন যাওয়ার পরে আমাদেরকে মনে করেন ওই জায়গা থেকে বাড়ি থেকে উঠাই দিব। হ্যাঁ, এখন দেখি সবকিছু আবারও ভাঙতেছে, আগুন লাগাই দিছে এক সাইডে। আরে আইসিয়া দেখি যে আগুন জ্বলতেছে এক সাইডে রান্নাঘরের। মা দেখি আবার ওই জানি চিল্লাচালি করছে, মা আগুন লাগছে। আর সেই তার আগের দিন রাইতে আমার মারে আমি শুয়ে আছি, আমার ছোট একটা ভাই ইচ্ছা মতো মারলো। আরে আল্লাহ, বুঝলাম না কিছু যে মানুষ কিসের জন্য এরকম করতেছে, কিছুই বুঝি না। এখন তো সবই বুঝি যে কিসের জন্য মানুষ কি করে। তারপরে পরের দিন সকালে আমাদেরকে ওই জায়গা থেকে চলেই যেতে হবো। আমার এত আত্মীয় স্বজন, এত বড় লোকজন, কেউ কোনো কথা বলল না। আমার এখন মনে পড়ে তাদের
সবাই মিলে বের হয়ে গেলেন ওখান থেকে।
হ্যাঁ, ওখান থেকে এখন দেখলে তাদেরকে আমার খুব ঘৃণা লাগে। তারপর হচ্ছে ইয়েতে গেলাম, আমাদের হোটেলের পিছনে আমাদের বাড়ি করলো, মালিকেরই জায়গা, আমরা সবাই মিলে থাকতাম ওখানে। এখন ওখান থেকে লেখাপড়া করি, ওখানে আবার হোটেলের ভিতরে দেখতাম রাত দোকান বন্ধ করতো, এলাকার কিছু লোকজন, আমার আবার তো সবাই চেনে, দুই চার এলাকার অনেক চেনা জানা লোক আসে, দেখি মদ খাইতো অনেকজন। রাত দোকান বন্ধ করার পর খাসির মাংস টাংস সব দিয়ে মদ খাইতো। মদ আবার কি, এক জগের ভিতরে রাখছে। একটা ছেলে আমার দোকানে চা বানাইতো, বুঝি না ও কয়েকটি কিন্তু মদ এটি ধরিস না। পরে কি করলাম, আমাকে প্রতিদিন মদ থুয়ে যায়, প্রতিদিন রাত একটা দুটো চিল্লা চিল্লি করে।
মদ থুয়ে যায় কোথায়?
আমার একটা হচ্ছে দাদা আছে, সে খায়।
আপনারা বাড়িটা চেঞ্জ করে কোথায় গেলেন?
বাজারে গেলাম, হোটেলের পিছনে।
হোটেলের পিছনে, ওখানে কি ভাড়া নিলেন?
হ্যাঁ, ভাড়া
ভাড়া নিলেন। তখন বাবা কি করেন?
আমাদের হোটেল তখন খাবার হোটেল,
খাবার হোটেল। সো ওই সময়টাতে এই মদ খাওয়ার ঘটনাটা কোথা থেকে আসলো?
মদ খাওয়াটা আর কি, হোটেল বন্ধ করার পর আমার ওই দাদা আনতো, আইনে আইনে খাইতো, তার বন্ধু বান্ধব নিয়ে আসতো
হোটেলের মধ্যে,
হোটেলের ভিতরে। হোটেল বন্ধ করে আমরা ঘুমাই যাইতাম, তার অনেক প্রভাব ছিল। আমার আব্বা আর কি সম্মান দিত, নিজের মামা একদম। একদিন করছে কি, আমি তখন ওই ফাইভেই পড়ি, এক জগ মদ। ওই ছেলেটা আমার বলছে প্রতিদিন, আমার আম্মা আবার প্রতিদিন কিসের মদ খাওয়াকে রাখ, আমার মা কয়টি ফেলাই দিত। ওই ছেলেটার নাম উজ্জ্বলা ছিল, কয় উজ্জ্বলাটি ফেলাই দে। উজ্জ্বল আবার কি করলো, আমার কয় এটি আয় দুইজন মিলে সব খাই এক জগ মদ। এখন আমি কিছু মদের কি পানি দেখা যায়, খালি একটু হালকা গন্ধ লাগে, গ্লাস দিয়ে তিন চার গ্লাস খা ফেলাইলাম একবারে।
কোন ক্লাসে পড়েন?
ফাইভে।
ক্লাস ফাইভে থাকা অবস্থায় আপনি তিন গ্লাস মদ?
তিন গ্লাস খেয়ে ফেলাইলাম ধামধাম করে, কিছু লাগলো না, একটু গন্ধ লাগলো। তারপরে দেখতেছি যে শুধু কানটা আছে না, কানটা এমন গরম হয়েছে মনে হয় যে এই জায়গায় আগুন লাগাই দিয়েছে আমার। কি করলাম, একটা গন্ধ তো বুঝি যে গন্ধ লাগে, মানে দেখতাম যে কেউ যদি কিছু নেশা টেশা করতে যে গন্ধ লাগে, মদ খাইছে। যা একটা পান খাইলাম, এক কাপড়ের দোকানদারের কাছে একটা পিচ্ছি করে, ওই মনে হয় মদ খাইছে আর গন্ধ করতেছে। কি করলাম, বাড়ির সঙ্গে সঙ্গে দোকানের পিছনে যা ঘুমাই পড়লাম। আর আবল তাবল বলতে আসি, আমার মা একদম কি হয়েছে ওর, কি হয়েছে কি হয়েছে। ওরা তো বিশ্বাস করছে এতটুকু পোলা কোনোদিন মদ খাবো নাকি। পরে সকালবেলা ঘুমেতে উঠলাম, বাস স্কুলে যাইতেছি, তখন ক্লাস সিক্সে। আর একটা জিনিস কি ছিল, আমি জীবনে কোনোদিন নকল করিনি। ক্লাস ফাইভ এর বার্ষিক পরীক্ষায় আমি ছিলাম শিক্ষা পুরাটাই নকল করে
ফেলে।
আর হচ্ছে আমাদের স্কুলে পরে দুই চার জনাতে শুনলাম, ওদের কাছে দেখি পরীক্ষা হওয়ার একদিন আগে প্রশ্ন, এটা কি অমুক স্যারের কাছে প্রাইভেট পড়ে, ওদেরকে সারাই দিছে। আমি বললাম কি কয়, ওরা দেখে দেখে ওদের রেজাল্ট ভালো হয়, আমার আব্বাকে কি পড়াস না পড়াস এটাই ছিল। আমি আমার বাড়িতে তো আমার কেউ, আমার আম্মা খুব শাসন করতো যে পড়তে বস পড়তে বস, কিন্তু আমার মা তো পারে না। আমি বই উল্টায়া এমনি উদায় কি কি কইতাম নিজেও জানতাম না, পারি না তো আমি। তারপরে ইসলামপুর শিক্ষা পরীক্ষা দিলাম, পুরা পরীক্ষায় আমি নকল করলাম একদম ঝকঝকা একটা বই নিয়ে। ম্যাডাম আসে এমনি করে দিই, ম্যাডামরা আমার অনেক জানে যে অনেক ভালো ছাত্র। ওইটা ইসলাম শিক্ষা নকল করলাম, সিক্সে গেলাম। যাওয়ার পর নতুন নতুন ভর্তি হয়েছি ওখানে, ওখানে ভর্তি হয়েছি। তারপর লেখাপড়ার রুম চলতেছে, মদটা খাইলাম সেদিন। তারপরে দিন সিক্সে দুই দিন পর ক্লাসে যাবো, এখন তো আমার ভালো লাগতেছে না সকালবেলা উঠে, যে কালকে একটা কি একটা জিনিস খেলাম ভালোই তো লাগলো, দেখি গরম হয়ে গেল শরীর পুরা। তারপর মদ পাওয়া যাবো বলে ও আবার কি করলো,
ওটা খাওয়ার পরে কি আপনি কিছু একটা আলাদা কিছু একটা
আলাদা একটা ফিলিংস, কানগুলা গরম হয়ে গেল, মনে করেন মাথাটা তো ভার হয়ে গেল যে আমি কি আমি কি কথাবার্তার স্টাইল চেঞ্জ। কিন্তু আমি মনে মনে বুঝতেছি যে আমার তো, পরে বললাম যে উজ্জ্বল এক কাজ করে একটু মদ ব্যবস্থা করে দে খামো। আমি সে কি করলো কইছি, ওরে পরে তার দুই আইনে রাখছে, তার দুই দিন পরে খাইছি। কেন আমার বয়সে বড় তো বলতেছে এটি কিন্তু রোয়া মাল। আমি বুঝতাম না যে রোয়া মাল কি, এটি খাইলে কিন্তু ঠিক থাকতে পারবি না। বলে যে অমুক জায়গা আছে নি, ওখান থেকে নিলাম খাইয়ে দে, সুন্দর মতো স্কুল চলে গেলাম। পান টান খেয়ে দোকানের সামনে এক মিনিট হাঁটলে স্কুল। এখন দেখি যে আমাদের একটা ক্লাসে আমাদের হচ্ছে স্যারের যে টেবিলটা থাকতো, ওখানে এনে প্রেজেন্ট করার খাতাগুলো রাখতো, ডাস্টার রাখতো, চক রাখতো, মানে সবাই ওখানে কলম খেলতো, এরকম ভালোই লাগতো আমার ফেলতে, আমিও খেলতেছি খেলতেছি। এখন এডি দেখে স্যার তো রাগ, এই কিসের টেবিলের উপরে কলম দিয়ে খেলা। পরের দিন দেখি স্যার ক্রামবোর্ড এনে দিল, ক্রামবোর্ডে যা একটা পয়সা, আমার কাছে পয়সা দিয়ে টোকা মারলাম। টোকা মারার পর ও যা হেড স্যারের কাছে বিচার দিল যে স্বাধীন, পয়সা দিয়ে খেলছে, স্যার তো ভাবলেন মানে পয়সা দিয়ে জুয়া খেলার মতো খেলছে এরকম কিছু হয়তো বা ভাবছে। তারপরে আমাদের ইয়া ছিল, দপ্তরিয়া ছিল, সে বলতেছে আইসি কই ভাইস্তা আজকে তোমার খবর আছে পলাই যাও। সে আমারে কইলো যাও আজকে, নইলে তোমার খুব মারবো। পরে আমি কি করলাম বইটা নিয়ে পলাই গেলাম সেই দিন। পরের দিনে আবার স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে জাতীয় সঙ্গীত করাবো, আমার কন্ডেটা অনেক ভালো আছিল আর কি, বুঝি আর কি, আমারে সবসময় ডাকতো। সেদিন আমি একটু কি করলাম, ডাকলো আমারে কয় স্বাধীন আসো, আমি কই না আমি যাবো না। আবার দুই চার জনের ডাকলো কেউ যাবো না। এই স্যার তার নাম হচ্ছে নুরুল ইসলাম, এত বড় একটা লাঠি বার করে যেরকম মহিষ রে পিটায় বা এমন সিরিয়ালে পিটা শুরু করলো, ছেলে মেয়ে একসঙ্গে কে কোথায় মিশে গেছে তার কোন ইয়ে না, খালি পাইতে এসে দাম দাম করে পিটাইতেছে, দৌড়াদৌড়ি করে চিল্লা চিল্লি উঠে গেছে। পরে সবাই ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে, কেউ আর ক্লাসে ঢোকে না। পরে আমার স্যারের তো ওই কথা মনে হয় মনে পড়ছে যে টাকা দিয়ে খেলছে, মানে স্যার তো আগের থেকে আমার সম্পর্কে ভাই হয়। হ্যাঁ, উনি কয় স্বাধীন রে ডাক দাও মনে হয় কইছে, আমারে ডাক দিতে পারাইছে, আমি যাইনি। পরে দেখলাম যে স্যার এমনি করে আসতেছে, পাঁচ জাবি গায়ে দেয়া তো আমি দেখি না যে হাতে লাঠি, হাতে যদি লাঠি দেখতাম তাহলে আমি নিশ্চিত ওই জায়গাতে পলাই যেতাম। হ্যাঁ, তারপরে এমনি করে পাঞ্জাবির দিক দিয়ে এসতেছে, আইসে এত জোরে, সে সময় জিন্স প্যান্ট নতুন বার হয় আমাদের এলাকায় আর কি, নতুন পরে আমি আর সে সময় কিনে দিয়েছিল আমার আব্বা। পরে আমার চার পাঁচটা এমন জোরে বাড়ি মারলো, একদম চিল্লায় কান কাঁদে কেটে দৌড় দিয়ে স্কুলের ক্লাসের ভিতরে ঢুকে গেলাম। পরে পোলাবন্ধ সবাই চায় আসছে, কিসের জন্য মারলো আমি কেউ জানি না, কিসের জন্য মারছে এইটা আবার আমি বলি নাই। বাড়িতে বলে যে না এখন তো শিখতে পড়ি যে মারছে আমার শরম লাগবো, বাড়িতে কাউরে জানান। পরের দিন আবার স্কুলে গেলাম, স্কুলে ক্লাস ক্লাস করে আবার চলে আসলাম। তারপরে এদিকে শুরু হইলো আবার হোটেলে, হোটেলে থাকতাম আর আমি প্রচুর, সেই জন্য আমার আসলে আমার আব্বার যে আমি এত টাকা নষ্ট করছি, সে সময় দিন গেলে 200 টাকা 250 টাকা পকেট খরচ দোকান থেকে নিতাম, বলতাম না আব্বারা কি বলবো আমার আব্বারই তো নিয়ে যা বন্ধু বান্ধব পোলাপান ওরে খাওয়া ফেলে দিন চানাচুর খা। তারপর শিখতে এসে ওই মেরে নেশা, ওরে কেউ কিছু কইলে আরে খাওয়াইতাম, কি খাবি ওর কথা কবি না তুই, ঠিক আছে ওর কথা বলবি না, হ্যাঁ নরে তো আমি ভালোবাসি। এখন আমাদের যারা বড় আসিল তারা উঠে দিত, আমার হাসি আসতেছে, আমার এক চাচা আছে সে কয় কয় তো নাক টিপ দিলে দুধ বেরোয় ভালোবাসে কারে কয়, ও আবার ক্লাসে এটে পড়তো। আমি কই যে আঙ্কেল আরে আমি ভালোবাসি এটাই জানি আর কিছু জানি না। তারপরে আবার হোটেলে আসলাম। পরে একদিন আমার এক আর এক ফু আছে আর কি, ফেংসি দিলাম চিন্তা কি করতাম, ওই দাদারা নিয়ে এসে খাইত ওই দোকানের ভিতরেই খাইত রাইত। পরে একদিন দেখি ওরা কোথায় থেকে জানি একগুলা ফেংসি ডিল ধরছে, এখন রাস্তা থেকে নিয়ে আসছে ধরছে,
স্বাধীন আমরা এখান থেকে ফিরবো। প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির শব্দ আমরা যেহেতু শুনতে পেয়েছি, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 তে, আমি আরজি কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা ব্যাকগ্রাউন্ড অব দ্য স্টোরিতে রয়েছি, অপরাধের দিকে একটু পরে ধাবিত হচ্ছি, তার আগে 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, আর জি কিবরিয়াকে আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 তে। আর এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজে আছে আর জি কিবরিয়া নামে। আপনারা শুনছেন স্বাধীন মন্ডলের জীবনের অপ্রিয় সত্য, আমরা স্বাধীন মন্ডল আপনার কাছে ফিরতে চাই আবারও যেখানটায় আমরা ছিলাম।
তারপর ওরা আমাদের দোকানের পিছনে ওখানে আবার মেলা হয়, ওখানে একটা পুকুর আছে, ওখানে দেখি যে 5-7 জন ওরা, আমি স্কুল থেকে আসছি বই টই রাখে ওই পুকুরের ওখানে গেছি, যাই দেখি ওরা খাইতেছে আর খালি ঢিলাইতেছে অনেকগুলা কোথা থেকে রাস্তা দিয়ে। আমি আবার বলি আমার দাদারা এটি কি কয়টি ওষুধ ধরিস না। পরে দেখি ওরা বোতল ভাঙে ভেঙে খালি খাইতেছে, আমি কি খাই, আমি না আমারও দাও তোমরা সবাই খাইতেছো। উনি কি করলাম দুইটা নিয়ে দৌড় মারলাম, যাই গ্লাসে ঢাইলে খাওয়া ফেলাইলাম দুইটা।
ওকে,
খাওয়ার পরে আর কিছু বলতে পারে না, ঘুমাইছি, ঘুমেতে উঠে দেখি যে আমার মাথা আর উঠতেছে না, খালি চোখ খালি নিচে টানতেছে, মাথাটা আমার নিচে টানতেছে। অনুভব করলাম যে এটাই মনে হয় নেশা, প্রচুর ঘুম আসে। তারপরে পরের দিনে আবার স্কুল গেলাম, স্কুল থেকে আসলাম, আসার পরে আমার আব্বা আমারে বলল, তোর এক আন্টির বাড়ি আছে আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার, ওই জায়গায় যাবি? আমি জীবনে ওই রাস্তা চিনি না, আমি যাই না বাড়ি ছাড়া কোথাও বেড়াইতে যাই না। তারপর গেলাম, একটা জ্যাকেটের ভিতরে আমার ওজন, আমার মনে হইতে আমার ওজন থেকে যে হচ্ছে ওই ফেন্সি ডিলের ওজন গুলা মনে হয় বেশি আছে।
মানে আপনার কে দিয়েছে এগুলা? কিভাবে দিয়েছে?
একটা সেম এই কালার একটা জ্যাকেট আমারে দিল, গায়ে দিলাম। আমি তো লড়তেই পারতেছি না যে সাইকেল চালাম কেমন। তারপর দিলাম কয়েক পিস না, এত সুন্দর করে বাঁধা আছে, এরকম ঘর পকেট পকেট সিস্টেম। তারপর যেমন কি জানে বেল্ট টাইপের দিয়ে দিল, নিয়ে আসলাম, আনতেছি। আর গরম, আর মানুষ তো দেখেই বুঝে ফেলা দিব যে কেউ চিকন স্যার এত মোটা। পরে আনতেছি আর সবাই ফলো করতেছে, আমারও তো খারাপ হয়েছে, চিকন মানুষ গেলাম মোটা হয়ে আসলাম এরকম। পরে আইনে দিলাম, আমার আব্বার কাছে দিলাম যে না এটি কি, এটি বোতল টোতল দিছে, এটি কি বোতল দিছে, এটি রেখে দাও।
কাকে দিলেন আপনি?
আমার আব্বার কাছে। আমার আব্বা কি করলো না করলো জানি না। তারপরে ওটি রেখে দেওয়ার পর বিকালবেলা অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, আমাদের পরিচিত, আমার দাদার যেটি বন্ধু, উনি আবার কার্ডের ব্যবসা করতো। পরে আমার দিকে দেখে আর হাসে, আমার ওই দাদা কয় ফেন্সি ডিল তো সে সময় বলতোই না, খুব কম বলতো, যে কি তুই নাকি ডাল নিয়ে আসছিস অনেকগুলা। ডাল কি?
কে বলেছে এটা আপনাকে?
এটা আমার আব্বার মামা।
আব্বার মামা আপনাকে বলে যে তুই নাকি ডাল নিয়ে আসছিস অনেকগুলা? ওকে,
অনেকগুলা। আমি বলি ডাল কি? আমি বললাম যে সেদিন আপনারা পুকুর পাড়া যেটা ইয়ে করতেছেন, হ্যাঁ ওড়ি নিয়ে আসছি আমি বোতলগুলা। কয় কে পাঠাইছে? না আমার আব্বা পাঠাইলো। উনি আর কিছু কইল না, আমারে দেখে আরো মনে হয় 2-4 জন কইছে হাসে। ওই কিরে এই কাজ করতে পারলি, কি করলাম আমি? আমারে আমার আব্বা অর্ডার করছে যেহেতু আমার আনতেই হবো। গেলাম সেদিন আনলাম, খালি একদিন আমার চোখে পড়লো আমার মা পাতিল থেকে ওই বোতল গুলো একজনের বাইর করে দিল।
আপনার মা পাতিল থেকে বের করে দিচ্ছে?
একদিনে আমার চোখে পড়ছে, দেখলাম ওটা বাইর করে দিল। তারপর বাইর করে দেওয়ার পর টাকা দিল। পরে করলাম কয় টাকা দিল? বোতল তো খাইতেছে, তো খাওয়ার জিনিস তো টাকা দিয়ে নিব, ফ্রি কেউ করে দেয়? হ্যাঁ 80 টাকা দিছে। ওই জায়গার থেকে শেষ। তারপর হচ্ছে আমরা হলো আরেকটা জায়গা কিনে হোটেল থেকে বাদ দিয়ে আমরা আরেকটা জায়গায় বাড়ি করলাম পাশেই, ওখানে টিন সেট করে বাড়ি করলাম। হ্যাঁ আমার আব্বা অনেক ভালো চলতো, অনেক ইয়ে করতো। হ্যাঁ পরে তারপরে আমার আব্বা একদিন দেখি রাত 12টা বাজে, হাতে এরকম বালতি, অনেক লোকজন আছে রাত 12টা বালতি। পরে শুনি আমার একটা হিন্দু আছিল, নাম বিকাশ নাম ওনার, উনিও মেম্বার ছিল, মারা গেছে মেম্বার হওয়ার পরে কিছুদিনে। ও সবাই খালি সকালবেলা কইতেছে তোর আব্বারে তেল আনতে পাঠাইছে, তোর আব্বা বালতি নিয়ে, মোটরসাইকেলের তেল আনতে পাঠাইছে, তোর আব্বা বালতি নিয়ে। এখনো আমার অনেক জনে বলে যারা আমার আব্বার সমবয়সী, কয় তোর আব্বা তো মদ খায় একবারে বালতি ভরে তেল আনতে বালতি নিয়ে যায়, মোটরসাইকেল বাদ দিয়ে বালতি নিয়ে তেল আনে। পরে আমার আব্বা যে জায়গায় তেল আনতে গেছে বালতি নিয়ে নাকি অমনি ওই জায়গায় শুয়ে ঘুমায় আছে, সকালবেলা ওখান থেকে আসছে আমাদের বাজারে পাশাপাশি 10-15 হাত দূরে এরকম কইতো। বাস পরে আবার একদিন পরের দিন ওরা আবার খাইব ওইরকম, কই জানি খাইতে যাবো। আমার আব্বারে কই যাও, কয় আসতেছি, বাস গেছে। অনেকক্ষণ আধা ঘন্টা ধরে ওয়েট করতেছে, দোকান টোকান বন্ধ। আমার এমনি আবার আগের থেকে আমি বাজারে থাকতাম সবসময়, তো ছোটবেলায় এমনি রাত যাকতাম, পাশে একটা পানের দোকানদার আসতো, ও দেখি চলে গেল। চলে যাওয়ার পর আমার একটা মাথায় কিরম বুঝি কি দা লাগাইছে, বিস্কিট তো নাই আমাদের দোকানে, বিস্কিট আমাদের ভাত চা আমাদের আবার দোকান থেকে ওর দোকানে আর কি, এরকম বাঁশের যে জাংলা গুলো আছে ওইটি আছে, ওটি একটা টান দিয়ে খুলে ফেলাইলাম। খুলে ফেলা ওর বিস্কিট খাইলাম, খাই আবার সুন্দর
বিস্কিট,
ওর দোকানের বিস্কিট,
ওর দোকানের বিস্কিট।
তারপর সে সময় 7-Up এত বড় বড় 7-Up, তারপর আরো অনেক কিছু আছিল, চাটনি মাটনি আসা নিলাম, পকেট ভর্তি করে নিয়ে সুন্দর করে লাগাই দিলাম, টের পাইল না। তারপরে পরের দিনে কি বললাম, পরের দিনে ওই সেম খাইনি। আমি তো আশায় আছি যে ওরা যদি আজকে দেয় তাহলে আজকে আরো ভালো কিছু খাবে। কি করলাম পরের দিনেও যে ওই সেম কাহিনী করলাম, যেটা 8-0 বোতল 2টা বার করলাম। পরের দিন সকালবেলা তো ওয়াইশের মাথা খারাপ, ওয়াইশে ফলো করতেছে সব দিক যে আমার দোকানে কোনো জায়গায় ফাঁকফুক আছে নাকি। পরে আমার মা রে কয় চাষি দোকান থেকে কে ঢুকছিল দোকানে, আমার 2টা বড় বড় আর কি, সব ছোট ছোট আসলে 2টাই আসলে বড় 2টাই তো আমি নিয়ে ফেলাইছি। কারণ বুঝতে পারছে মনে হয় ব্যাপারটা, প্রতিদিন হারায় যায় ঘটনা কি। হ্যাঁ তারপরে 2-1 দিন থাকা শুরু করলো, যেদিন থাকে সে আবার আমার সেদিন কইত কাজকে দোকানে থাকবো রে, ভালো লাগতেছে না বাড়িতে যাইতে, আমাকে থাকো তাহলে আমার। সেদিন খুব মন খারাপ, শালার আজকে খাইতে পারতেছি না, এত সুন্দর সুন্দর বিস্কিট খাইতাম। তারপর এরকম করতে করতে ও আর থাকে না, মনে হয় ওর দোকানের অর্ধেক মাল আমি খাওয়া ফেলাইলাম ওরকম করে
নিয়ে।
তারপর দেখলাম যে লাস্টে ছেলেটা আসলে দোকানটা বাদ দিয়েই দিল। ও কিন্তু জানতো, ও জানতো যে এগুলো যাইতেছে, কারণ আমাদের দোকানের ছাড়া ওই দিক দিয়ে নেওয়ার মতো কোনো পজিশনই নেই, কোনো পজিশন নেই। ও জানে যে এই জায়গা থেকে এরা ছাড়া কেউ নিব না, কিন্তু ও বলতে পারতো না, আমার আব্বারে অনেক সম্মান করতো। লাস্টিক এক মাস পরেই দেখি দোকান বাদ, ওর দোকান নাই। তারপর এরকম করি, দেখি যে হচ্ছে নিয়ে আসি আমার মা বাবার কি রে আরসি মার্সি এটি কই পাচ্ছিস এতগুলা? আমি কই না, অমুকের দোকান এদিক দিয়ে তো ঢোকা যায়, ওই যে ঢুকে ঢুকে নিছি। আমার মা কয় তোর আব্বা যদি দেখে তাহলে খবর আছে। আমার মা আর আমার কিছু কইল না, কোনো শাসনও করলো না, বললো যে তোর আব্বা যদি খবর আছে তাহলে। এই কথাতে শেষ। আমিও আর দুই দিন ধরে খাইতে পারতেছি না। ওই মনে করেন দোকান বাদ দিব, কয় দোকান আর করুন, সত্যি সত্যি দোকান বাদ। পরে দেখতাম আমার দোকানে ক্যাশে বসে আছি একটা দাদা হিন্দু, সে সিগারেট খেতো, এমনি করে সিগারেট খেতো আর গোল গোল কি জানি
ধোয়াটাকে গোল গোল করে
গোল গোল করে।
তখন কোন ক্লাসে পড়ে না? আমি বয়সটা বারবার জিজ্ঞেস করছি যে ওর বয়সের লেভেল অনুসারে ওর অপরাধের মাত্রাটা বেড়েছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সাইবার, মানে সাইবার ক্রাইম যেটাকে আমরা বলি, সেটা আমরা সামনের দিকে শুনবো। বাট চিন্তা করে দেখুন যে এই লেভেলের একজন ছেলে মেয়েও সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে যেতে পারে। জি বলুন। তারপরে
তারপর হচ্ছে উনি এরকম গোল গোল করে বার, ওইটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এই কি একটা জিনিস টান দিল, গোল হয়ে বার হইতেছে সিগারেটের ধোয়াটা। কি করলাম? পরে করলাম যে দাদা কয় টাকা দামে সিগারেট? সে সময় সিগারেটের এক টাকা মনে হয়েছিল বা এক টাকা। আমি কয় আছে দামি কোনো আছে? কয় আছে গুলিপ সিগারেট দুই টাকা করে। কি করতাম, গুলিপ সিগারেট নিয়ে গেলাম, মনে পড়ছে দুপুর বেলা একটা পান নিলাম, নিয়ে যা পাটখাতের ভিতরে স্কুল থেকে আইস, সব যা কিছু করি স্কুল থেকে আইস। নিলাম একটা ম্যাচ নিলাম, টান দিতেছি কিরকম ভালো লাগতেছে না, মনে করছে বমি করাই দিই, ফেলাই দিলাম। ওই পানটা মুখে দিলাম যে সামনে যা দেখলাম যে আরেকজন আবার সিগারেট টানতে টানতে আসতেছে ওদিক দিয়ে। কি করলাম, পকেটে তো আছে চার পাঁচটা মনে, নিয়ে আবার ওই জায়গায় যাব বললাম, খামুই কি আছে, খাইতেছি খুব, তখন তো খাইতেছি ভালোই লাগতেছে আর কি, সুন্দর মাথাটা একটু হালকা হালকা ঘুরাইতেছে, ভালোই লাগতেছে সিগারেট খেলে কি হয় ভালোই তো দিন। তারপর রেগুলারলি টাকা নিতেছি আর ওই জায়গায় এসে সিগারেট খাইতেছি। একদিন আমার আব্বা হাতের ভিতরে গন্ধ পাইল সিগারেটের, ভাই কই গেছিলাম? সবসময় গেলে ওইদিকে যায় ওই পাটকে। কয় ওই জায়গায় তোর কি? না এমনি গেছিলাম টয়লেট মোয়লেট করতে, কিন্তু আমার তো হোটেলে টয়লেট নেই। কয় দেখি তোর হাটটা আমি দেখতেছি না, ও আর দেখতেছি না খাওয়া আমাদের দোকানে, পাইতেছি না কাছে কেমনি ছোট ওই সময় কার কাছে জিজ্ঞেস করবো। তারপরে হাতে দিল, আমার বাকি গেল হাটটা আমরা টান দিয়ে ধরে নিয়ে এসে ফ্যান, টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানের সকেটের ইয়েটা যে জায়গায় রাখে ওটা টান দিয়ে খুলে ফেলাইলো, আর কি আমার মেরে ফেলাই কারেন্ট শর্ট করে। আমার একটা ভাই আছে ফুয়াতে ভাই, ও আবার দৌড়ে কয় কি কাজ করেন, কয় কি করছে, কয় তো সিগারেট খাইছে, কয় আজকে মেরে ফেলাম, কয় কেমনি কারেন্টের ভিতরে দিব আর হাত ঢুকে। আমার আব্বা হাত দেন, পরে যে ঢুকে দেন আপনিও তোর সঙ্গে যাইবেন, পরে তো ধরে আছেন, পরে অন্তে ছুটাই দিল। তারপরে আবার ওই সেই সিগারেট, সিগারেটের নেশা আর আমার ছাড়ে না। কি করেন, দোকানে ক্যাশের ভিতরে বইতে দেয় না, বইতে দেয় না, অন্য লোক বহে, আমার পরিচিত দাদা হয় এটি বসে। তারপরও ফাঁক পাইল মনে করেন 50 টাকা 60 টাকা নিয়ে সিগারেটটা আগে কিনে রাখতাম, সিগারেট খাওয়া সারতেছে না, আসতেছি সে সময় শিখতে পড়া অবস্থায় আর গন্ধ বাড়িতেছে। একদিন এমন মার মারলো আমারে বাবা, রে বাবা
আপনার বাবা?
হ্যাঁ প্রচুর মার মারলো, কয় স্যাপ ফালাবি, এই স্যাপ তুই উঠাইয়া খাবি, তারপর এই কথা বললো বাধ্যতামূলক। আর সেই সময় আমি তাই করছি, স্যাপ একদম জিভা দিয়ে উঠাইলাম। আরে আমার শরম লাগতেছে, বাড়িতে কেউ দোকানে কেউ নেই, আমার মা আর হচ্ছে আমার আব্বা। তারপর কি করলাম, দোকান আর ভালো চলতেছে না। সেই সময় বাকি হইতেছে দোকানের 1,72,000 টাকা আমার আব্বা বলল, এখনো ওই কাগজ পাতে গুলো আছে, আমার বাকি দিছিল সবাই রে 1,72,000 টাকা, সেই অনেক কিছু অনেক টাকা হইতে হবে এখনকার ডিমান্ড অনুযায়ী। আমার আব্বা কি করলো, ঢাকায় চলে আসলো, ঢাকায় চলে আসলো উনাবাড়ি গাজীপুরে আসলো। আমার রাই খেয়েছে আমার, আমার তো ভালো লাগে না, ফোন করছে একদিন, আমার ছোট ভাই আছে তার বোন আছে ওরা আমার নানি আমাদের বাড়িতে আসলো, ওখানে একটা দোকান দেখায় দিয়েছে, ওখান থেকে খাই, বাজার টাজার নেই। আসার পরে আমার আব্বা ফোন করছে, আমার তো আর কান্দা ভালো লাগে না, আমার যদি পৃথিবীতে আমি কাউরে ভালোবাসি আমার বাবা, তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। উনি আমাকে যে বড় হয় গল্পগুলা শুনেছিল যে এমনি এমনি বড় করছি তোদেরকে এরকম কষ্ট করিয়া, আমার বাবাই আমার বল চাইতাম আমি একটা, আমার বাবা এনে দিই 3টা 4টা। আমি নিজে চোখে দেখছি আমার বুঝা অবস্থায় আমার আব্বা মানুষের বাড়িতে মাস হিসাবে চাকর বলতো, তো আগে ওই রকম ছিল এক খ্রিস্টানের বাড়িতে, তাইকে আমারে খাওয়াইতো পড়াইতো আমরা চলতাম এক সময়, এখন তো ইনশাল্লাহ ভালো। সেই জন্য আমার আব্বারে আমি বেশি শ্রদ্ধা করি। কান্দাকাটি শুরু করছি যে আমার নিয়ে যা লাগবো ঢাকায় আমি আসবো, ঠিক আছে ঢাকায় আসলাম, ঢাকায় এসে এক অফিসে গাজীপুরে কোনা বাড়িতে এমকে সুয়েডার নাম, আমার আব্বা সিগরুটির চাকরি দিল ওখানে।
জি
এখন ওখানে আসছি, এখন আমার আব্বার তো বডি ফিগার সেই রকম, সিগরুটিতে এখন মালিক কয় দেখেন আপনারে কেমনি আমি সিকিউরিটির চাকরি দেই আপনার লেখাপড়া কতদূর? কয় আমি আমার নিজের নামটা ছাড়া অন্য কিছু পারি না, মালিক আর কিছু করতে পারবো না। আপনার সিকিউরিটি হিসাবে রাখলে আমার নিজেরই খারাপ লাগে, গেট দিয়ে ঢুকতে নিজেরই খারাপ লাগে। আপনার বডি ফিগারদের চেহারা কয় বাড়ি থেকে রাগ করে আসছেন বাপমার সঙ্গে? কয় না আমি এমনিতে আসছি। আসলাম সেই সময় আমার বয়স এতটুক বয়স, সে সময় সিক্সে পড়া, কত বছর বয়স হইব? সিক্সে পড়ে আমি ঢাকাতে আসলাম, আইসে আমার ওই সেই ওই অফিসে মালিককে বললো যে আমার একটা ছেলে আছে, আমার চেহারাটা অনেক সুন্দর ছিল ছোট দেখতে। আর মালিকরে বলছে আমার ছেলেটার একটু কাজ কাম সোয়েটারের কাজ, কাজ শেখার জন্য যে আমার আমার বাবার উপরে কথা বলছে যারা কাজ করে, কয় নিয়ে আসেন শিখাবো। এখন কয় আচ্ছা নিয়ে আস, নিয়ে আসেন। আমার নিয়ে আসছে, নিয়ে আসার পর মালিকের নাম ছিল নুরুন নবী, উনি আসে আমার দেখা মতো চুমা দেওয়া শুরু করছে একবারে। বাবা এত সুন্দর বাচ্চা, হেই আপনি কি করেন এই বাচ্চারে কাজ শিখাবেন, আপনার তুমি মাথা নষ্ট হয়ে পিসছি তো, এখন দুধ খাই এরকম, এখনো তো দুধ খাই। পরে কয় তুমি এক কাজ করো, তুমি আমার বাড়িতে থাকবা, পড়ালেখা করবা, আর কিছু তোমার কাম নেই, আমার সঙ্গে অফিসে আসবে, যাবা আমার সঙ্গে সবসময় থাকবা, তোমার লেখাপড়া করা লাগবে। আমার আব্বা আবার আমার আব্বার বললাম যে চাকরি বাকরি করা, হ্যাঁ আমি আমি আবার চাকরি করতে ইচ্ছুক, যে আমার আব্বা আসিল আগে কিরকম যেটা দিতাম সেটাই কিনে নিত, এখন দিতে পারে না, হয়তো আমার আব্বার টাকা পয়সা নেই সেই জন্য। পরে আমার আব্বা বলো, আমার আব্বার একটু মনটা একটু দুর্বল আসলো, কয় চাকরি কর কাজ শিখ, লেখাপড়া করে কি করবো কি করবি এই কথা বলে নাই, আমার বাবা বলছিল যে হ্যাঁ থাক, তবুও তারপরও খালি ওনার ঘুরে ঘুরে যেটাই ভুল করি সেটাতেই খালি বলে যে একদিন কিন্তু বুঝবি লেখাপড়ার কথা, কিন্তু একদিন মনে পড়বো, আর এই যেটাই কিছু যদি ভুল করি ভুল যেটাই কব যে জায়গায় কব যে বুঝবি এখন সেটা দেখি যে ওটাই ভুল।
ওকে
তারপরে চাকরি করতেছি এতটুক পিচ্ছি একটা বাচ্চা, যাই আমি অফিসে সিজার ও সিজার সিজার চাই, এখন সিজার চিনি না, এমনি হাত দিয়ে এমনি করে দাঁড়ায় থাকি, সিজার এমনি আমার হাতে ধরা দাঁড়া নেই হাতের উপরে কাছাকাছি, সিজার চাই আমি তো চিনি না, আমি এমনি করে তাকাই থাকি, আমি কি চান? কয় সিজার সিজার, যখন কয় যে কেসি দেও কেসি, তখন আমি দেই পয়সালা রংপুরের মুফিস পোলা পান। আমার সবচেয়ে খারাপ লাগে যে কেউ যদি আমার মুফিস বলে, এখন অন্তত মুফিস শব্দটার অর্থ কি, এটা কোন জায়গায় লেখা আছে মুফিস? মুফিস
তুচ্ছিল করার জন্য অনেক সময় ব্যবহার করি আর কি,
এখনো সবাই করে, অনেক শিক্ষিত লোকরাও করে,
উচিত না কাউকে হেও করে কোনো কিছু করা উচিত না।
রংপুরের কথা শুনলেই বলে যে মামুর দেশের লোক মুফিস, আমার খুব মেজাজ খারাপ হয়ে ওঠেনি। হ্যাঁ তারপরে এরকম মুফিস টুফিস বলে, আমি আর কিছু না, এদিকে কাজ শিখতে দেয় ছোট মানুষ তো, পানি আনতে দেয় আমার দিয়ে, আইসে দেখি যে টুল নেই, বসি ওই জায়গায় যে জায়গায় বসে কাজ শিখি, আইসে দেখি পানি এনে দেখি টুল নেই, আর সবাই হাসা শুরু করে দেয় দেখি টুল আর লুকায় রাখছে, এত বড় বড় মানুষ এরকম। আবার একটু পাঁচ মিনিট বসতাম, আর একজন টিটকারি মেরে এমনি ইশারা দিত, কয় স্বাধীন একটু পানি এনে দাও তো, যা পানি এনে দাও, আমার কোনো কাজ শেখার আর সুযোগ নেই। এরম করতে করতে আব্বারা যা করলাম, ধর আমি এইসব করবো না, আমার লেখাপড়াই ভালো, কয় যাই একটু বসতেও দেয় না, খালি কয় পানি নিয়ে এসো পানি নিয়ে এসো। আমার আব্বা আবার মালিকের কাছে বললো, কয় আমার ছেলেটারে তো এরকম এরকম করে পানি এনে, মালিক আবার ফুল ওরে কিছু বলবি না, ও ছোট মানুষ ওরা একটু কাজ শেখাই দেয়। মানে একজন দাঁড়ায় কয় স্যার ওরা কি শিখাবো, আমার মধ্যে কি জ্ঞান বুদ্ধি আছে, ওইসব কাজ জীবনে পারবো এই বয়সে, কোনদিন মাথায় ঢুকবো এসব কাজ? কি করলাম আস্তে আস্তে আট নয় দিনের ভিতরে আমি কাজটা শিখে গেলাম।
ওকে
সেটা হচ্ছে 2006 সালে।
কি কাজ ছিল সেটা?
সোয়েটারের লিঙ্কিং এ।
ওকে সেলাই। বয়স কত তখন আপনার আনুমানিক?
আনুমানিক বয়স আমার তখন কত, আমার মনে হয় যে 10-11, আমার যেটা মনে হয় যে আমার এরকমই হবো, তার বেশি হবো না। আমার কি করলো অন্য কোন অফিসে না, কয় তুই এই জায়গায় থাকবি এই জায়গায় কাশি, অন্য অফিসে তো আমার নিবই না, যে কইব চাকরির কথা ওরাই মনে হয় পিটাইবো, কি কয় এই পিচ্ছি এটা বাস্তারে। আমি কাজ শিখে গেলাম, তারপর কাজ করতেছি, যারা আমার থেকে কাজ করে কাজের লেভেল ভাগ আছে তো, সে সময় আমার যে সাইড মারাই তো কাজের এই সাইডটা, অনেক মারাই যারা আমার থেকে 8-10 বছর আগে থেকে চাকরি করে, তাদেরকেও ছড়াই ফেলাইছি 7-8 দিন শিখে, এত ট্যালেন্টেড কাজ আছে। এমডি স্যার আমার ডাক দিয়ে নিয়ে যায় খুশি, সে সময় আমার হয়ে 100 টাকা দিল, কাজ শিখে গেছি, আমার তো আরো বিশাল কি রে 100 টাকা দিল, এতে জীবনে কেউ দেয় না আমার 100 টাকা, আমার আব্বা দিছে 20 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা, এর বেশি তো দেয় না।
জি
তারপর ওখানে কাজ করলাম, আবার ঈদের সময় বাড়িতে গেলাম, আমার ছোট ভাইটা কি করলো ও চলে আসলো ঢাকায়, না কেউ আর থাকবো না ভালো লাগে না, তখন ছোট বোনটার বয়স আমার হবো 3 বছর, ছোট বোনটারও নিয়ে আসলো। পরে আমার আম্মা চাকরি করতে আগে, আমার আম্মা চাকরি করতে পারে না, আমার আম্মা আমি বুঝার পর থেকে আমার আম্মা সপ্তাহে 2-1 দিন ভালো থাকে, ভালো এমনিতেও ভালো থাকে কিন্তু সে মাথা ব্যথার জন্য কান্দাকাটি করে সব সময়। তারপর আমি যেখানে চাকরি করলাম ছোট্ট একটা বাচ্চা, কারণ আমার বাচ্চাটা তো হেভি সুন্দর, একটা মেয়ে আমার থেকে অনেক সিনিয়র, আমার তখন প্রেম কি জিনিস একটু হলেও বুঝি অথবা বুঝি না, সে আমি আমার আবার আব্বা মোবাইল কিনে দিল 2700 টাকা দিয়ে, আমার কিনে দিল নতুন সেট, সে আমার 24 ঘন্টা ফোন করা শুরু করলো, ফোন করে এটা সেটা করতো, আমি কিছু ফিলিংস কি, ভালোবাসার ফিলিংসটা কি, এটা আমি বুঝিনি।
মোবাইলটা আপনাকে কিনে দিল কে?
আমার আব্বা।
কেন কিনে দিল?
আমি সবাই দেখি মোবাইলটা পাড়ি বিক্রি করে অফিসে।
আমার তখন আপনি ক্লাস 6 এ পড়েন?
হ্যাঁ।
ওকে।
এখন রিংটোন, শুধু আমার আকর্ষণটা রিংটোনে, যে এত সুন্দর বাজনা আমি তোমার ভালোবাসি এটা সেটা, আমার কোন ফিল্ম
এই মেয়েটার সঙ্গে পরিচয় হলো কিভাবে?
ওই আমাদের ওই একই অফিসের।
একই অফিস বলতে
পরে আমার ফোন।
আপনি পড়াশোনা করতেন আবার গার্মেন্টসে কাজও করতেন, কিভাবে সম্ভব?
না, গার্মেন্টসে যায় যায় পরীক্ষা দিয়ে আসতাম।
ও যায় যায় পরীক্ষা দিয়ে আসতেন, সারাদিন গার্মেন্টসেই থাকতেন। কয় টাকা পেতেন গার্মেন্টসে কাজ করে?
সে সময় তো 700 টাকা
সারা মাস কাজ করে, 700 টাকা 800 টাকা। এবং এটা তো আসলে চাইল্ড লেবার ছিল, শিশু শ্রম যেটাকে বলে। যাই হোক, মেয়ের সঙ্গে কথা বলতেন, তারপর?
তারপরেও আমার এক ডাক্তার ফোন করে বলে যে আসো, হ্যাঁ আমাদের বাসায় আসো। আমি তো রাস্তাঘাট চিনি না, আমার যেটা দেখাই দিছে ওইটা দিয়ে আস, আর কোথাও যাই না। আমাকে আপনার বাসায় তো আমি যাইতে পারবো না, আমি তো চিনি না। খাদুর বোকা, আসো অফিসের সামনে আসো, নিয়ে যাই। সে আমার নিয়ে গেল, আগে বাসায় নিল না একটা।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম সীমা, ওর বাড়ি টাঙ্গাইলে। সে আমার একটা হচ্ছে ওখানেই মার্কেটের উপরে খাবার হোটেলে নিয়ে গেল। ইচ্ছা মতো কি খাবার খাও, আমিও তো দেখছি অনেক খাবার দিত, আমি জীবনে তো খেয়ে দেই নাই, কি কি জানি দিল, খাইলাম। খাই ডাব কয় চলো আমার বাসায়। গেলাম তার বাসায়, বাসায় গেলাম, দেখো ওর মা আছে, তারপর হচ্ছে ওর আরো বোন আছে। পরে ও বললো যে ওর মা আবার দেখি পিচ্ছি পোলা আছে, এত সুন্দর ওই পিচ্ছি পোলা কইতে পারি। কয় মা, এটা তো আমার অফিসে চাকরি করে। কই দৌড় কি কস, এই বাচ্চায় চাকরি করে। পরে রুমে গেলাম, আমার দেখে কোলে নিস, আমার আবার লজ্জা লাগে, আমি এখনো লজ্জা করি। মেয়ে মানুষ দেখলে মাথাটা এমনি নিচা হয়ে
যায়,
যে কোনো মেয়ে হোক, আমি মেয়ে মানুষ দেখলে মাথা নিচা। তারপর হচ্ছে কোলে নিল আমারে, আমার লজ্জা, আমি জোরাজুরি করতেছি কোল থেকে, কোলে নিছে আমারে। কি একটা
কে এটা কোলে নিয়েছে আপনাকে?
ওই মেয়েটা আমারে, ওদের রুমের ভিতরে।
মানে আপনার গার্লফ্রেন্ড? মানে গার্লফ্রেন্ড
গার্লফ্রেন্ড তো বলা যায়, আমি বুঝি না গার্লফ্রেন্ড কি, সে আমারে বলতে তো ভালোবাসে।
আচ্ছা, তো কোলে নিয়ে ফেলবো না, আপনার সে বয়সে বড় ছিল?
হ্যাঁ আমার অনেক বড়।
তো আমি ঠিক বুঝতে পারছি না, মানে উই আর কনফিউজ। তো ওই মেয়ে আপনাকে কোলে নিয়ে ফেললো?
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
কোলে নিয়ে যে কয় তুমি আমার সঙ্গে থাকবা, হ্যাঁ তুমি তোমার বাপ মার উনি থাকবে না, আমার সঙ্গে থাকবে, আমার ভাই বোন আছে ওদের সঙ্গে থাকবা। নিয়ে আমার মন মাথায় মাথায় সব জায়গায় চুমা দিতেছে, সে চুমা দিতেছে, আর আমার চোখ দিয়ে পানি আসতেছে চরচর করে।
কেন?
আমার শরম লাগতেছে তো মানুষ কি করে। আমার তুমি কয় তুমি আমার দেও চুমা দেও চুমা দেও, আমার পক্ষ আমার কথা আমার চুমা দিতে, আমি কই না।
ওকে, আমরা এখানে একটা বিরতিতে চলে যাব। একটা কথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত, মানুষ যে পরিবেশের মধ্যে থাকে মানুষ সেই পরিবেশকে অ্যাবজর্ব করে, এবং অবশ্যই সে ভালো একটা পরিবেশে থাকলে ভালো হবে। সবসময় আসলে মানে কথাটা সত্য না, বাট এরকমই দেখা যায় আর কি। আবার একটা খুব মানে খারাপ একটা পরিবেশের মধ্যে থাকলে সে খারাপ হবে। তবে এরকম একটা কথা আছে, গোবরে পদ্ম লোচন, মানে গোবরেও নাকি পদ্ম ফুল ফোটে। সুতরাং সেটা খুব এক্সেপশনাল, আর এক্সেপশনের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে এক্সেপশন ইজ নট এক্সাম্পল। এই ছেলেটির ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে, ও যে ধরনের পরিবেশের মধ্যে বড় হচ্ছে, বাবা মাকে কেন্দ্র করে একটা অস্থির পরিবেশ, এবং পরবর্তীতে যাদের সঙ্গে মিশছে সেখানে ড্রিঙ্কস এর মধ্যে জড়িয়ে যাওয়া, আরো বেশ কিছু বিষয়, এবং যে পরিবেশে সে যাচ্ছে সেগুলো কিন্তু ওর জন্য বেড়ে ওঠার জন্য কিন্তু সুখকর না। সবচেয়ে বড় অপরাধের জায়গা হচ্ছে ওর সাইবার ক্রাইম, কিন্তু সে সাইবার ক্রাইমে ও কিভাবে জড়িয়েছে সেই পার্টটাতে যেতে হলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। আমরা 5 মিনিটের একটা ছোট্ট বিরতি নিচ্ছি, 5 মিনিট পরে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, স্বাধীনের অপ্রিয় সত্যে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
আর একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আপনারা শুনছেন স্বাধীন মন্ডলের জীবনের অপ্রিয় সত্য। আমরা স্বাধীন মন্ডল আপনার কাছে ফিরতে চাই আবারও যেখানটায় আমরা ছিলাম। তারপর
তারপর আমার আব্বা আম্মা দেখলাম আমার নিয়ে সব বাড়ি চলে গেল, সবাই ঈদের সময় একবারে চলে গেলাম। তারপরে থাকার পর দেখি আমার আব্বা বলল যে না আবার ঢাকায় যাই। তার মনে ঈদের ছুটি কাটা শেষ, আমার আব্বা আবার চলে আসলো সাভার নবীনগরে বাইপাইল এলাকায়, ওখানে এনে আমারে নিয়ে আসলো। ওখানে উনি আর ওনারা ওখানে এক মাস আগে আসছে, আমি ওখানে আসলাম। মানে তখন ওর মানে ছোটবেলায় এই যে বাচ্চার চাকরি হবো না, গেলাম কয়টা অফিসে, নিল না আর এক অফিসে দিয়ে গেলাম, ওটা তো ছোট ফ্যাক্টরি তো আমারে নিল, আমি চাকরি করতেছি বাস ভালোই অফিসে চাকরি করতেছি। এখন ওখানে যা দেখি যে ওই মোবাইল, যেখানেই যাই মোবাইল সেসব ক্যামেরা সেট বাইরে, আমার তো মাথা নষ্ট ক্যামেরা সেট না সেরকম। তখন আমি আবার ভালো, তখন 2008 সাল চলে আইলো, তখন মনে করেন বেতন পাইতাম সে সময় 9,000-10,000 এরকম করে পাইতাম বাড়িতে নিয়ে যা, সে সময় গার্মেন্টস এর বেতন পাইতাম মানে 2,200-2,300-2,500 এরকম টাকা বেতন পাইত। আমার আব্বারে 5,000 টাকা দিলে আমার আব্বা খুশি, বাবারে বাবা আমি ডিউটি করে পাইছি 3,000, ও পাইছে 5,000, খুশি। তারপর হচ্ছে বন্ধু বান্ধব পরিচিত হয়ে গেল, ওরা আমরা ডাকতো যে দোস্ত চলো ওদিকে ক্রিকেট খেলি, বাইরে খেলি, খেলতে যেতাম যে সিগারেট খাইতো, আবার সেই সিগারেট রানিং করে দিলাম সিগারেট খাওয়া, একদম ধুমতে সিগারেট খাইতেছি ওদের সঙ্গে ঘুরতেছি। মাঝে মাঝে আবার একদিন দেখি যে গাজা গাজা 7 জন একসঙ্গে হয়ে এমন ভাবে টানতেছি, আমার বললো যে নিমাই,
নিমাই মানে
এদের বলতেছি, আমি তো জানি না সে সময় নিমাই মানে কি। হ্যাঁ, ওরা দিতেছে 7-8 জন গোল হয়ে শেষ করে টানতেছে, টানতে টানতে আমার কাছে এলো, আমি তো গন্ধ শুনি আমার তবুও খাওয়ালো, খাওয়াই খাওয়াই লাগবো। হ্যাঁ, টান দিলাম, দিয়ে এমনি করে সিগারেটের টোকা মারলাম, টোকা মারলাম সিগারেটের ইয়েটা পড়ে গেল। তারপর মনে আমার 4-5 জন ঠাস ঠাস করে থাপড় মারলো, আমি তো কালবো কিরে মারলি কে, কয় নিমাই বলছি, এটা খাওয়াই লাগবো এবং এই টান যে একটু এদের সিগারেটের এমনি টোকা দিয়ে কিছু যে ইয়েটা আলাইটা আছে সাইটা, কয় এটা পড়লেই 100 টাকা জরিমানা, কয় 100 টাকা আসলে তোর কাছে তুই দিবি,
মানে আপনি বিষয়টা বুঝতেন না, সিস্টেমটাকে বুঝতেন
না, সিস্টেম বুঝিনি, খাই না আমি গাজা জীবনে ফার্স্ট সেদিন।
ওকে,
এমনি টান দিছি কিরম জানি লাগতেছে, এখন কি এটা তিতা তিতা গন্ধ লাগতেছে, পরে আমার কাছে টোকা দিয়ে ফেলাই দিছি, আমরা তাবড়ানি শুরু করছি, পরে আমার মারলা কিসের জন্য, কয় যে মানে তো এইরকম নিমাই, কয় হয় 100 টাকা জরিমানা না যে থাবড় খাওয়াবো, যে কয়জন আছে থাবলাইলো, ধর তোর গাঞ্জা মধ্যে ধর আর খামুই না, ওদের সঙ্গে চলাই বাদ দিয়ে দিলাম একদম টোটালি বাদ, চাকরি করতেছি খাইতেছি ফিরতেছি বাস। হঠাৎ করে একদিন আমাদের বাসায় একটা মেয়ে আসলো, আমার নানি বাড়ির ওদিকে, আমার নানি বাড়ি যেখানে তার পাশে আমি শুনলাম, আমি গোসল করে বার হইলাম, মোবাইল তো আমি চালাই, নতুন যেটা মার্কেটে মোবাইল আসতেছে সেটাই আমার কেনা লাগতেছে, বাসায় এসে মিথ্যা কথা কওয়া লাগতেছে, যেটা আমার বন্ধুর মোবাইল, হাইস্ট 3-4 মাস চালাইতাম মোবাইল, দেখতাম মানুষে স্থানীয় পোলাপান প্রতিদিন খালি নিত্য নতুন মোবাইল চালাইতাম বড় লোকের পোলাপান, আমি ওই রকম স্টাইলে চলাফেরা করার চেষ্টা করছিলাম যে ওদের থাকবে আমার কেন নাই, এরকম করতাম, বেতন পাইতাম অর্ধেক টাকা দিতাম, আগেরটা যদি 1,000 দিয়ে কিনি প্রয়োজনে 100 টাকায় বিক্রি করে দিই, দিয়ে পরের বেতনের সঙ্গে মিক্সড করে আর একটা ভালো মোবাইল কিনি, ওই রকম। তারপর ওই যে মেয়েটা, হ্যাঁ, আমার মোবাইল নাম্বার নিয়ে গেল, আমার ফোন দিল, মাঝে মাঝে ফোন করতো কথাবার্তা বলতো, তারপরে এলো না। তারপরে ওই মেয়েটার সঙ্গে হঠাৎ করে আমি আমার বাপ মা বাড়ি চলে গেল, ওরা একবারে আমি মেসে ঢুকলাম, মেসের ভিতরে থাকতেছি, ওই মেয়েটা প্রায় 4 বছর ধরে ফোন করতো আমাকে, তারপর ওই অফিসে আমি বলি আমারে বলে যে একটা মেয়ে আছে দেখতে তো হেভি সুন্দর, তোর সঙ্গে মানাইব প্রেম করবি, আমি তখন একটু হালকা হালকা যে প্রেম জিনিস কি একটু একটু ছবি দেখে আর কি বুঝি বাংলা মুভিগুলা দেখে।
ওকে,
তারপরে বললাম যে ও তো আমার ফোন করে রে ওই মেয়েটা, আমি কই না রে ভাই আমার বয়স এমন হয় নাই, প্রেম টেম করে কি করবি, বেটা ওরা আবার আমার বয়সের সিনিয়র, ওই প্রেম কর দেখতে তো সেই চেহারা, আমারও আবার ভালো লাগত। তারপর কি করতো মোবাইলে উল্টা পাল্টা ছবি উড়ায় নিয়ে আসতো দেখাইতো, মানে আমিও দেখতাম সেই সময় মেসে দেখতাম, তখন ওটা অন্যরকম ফিলিংস কাজ করলো। তারপরে ওরকম চলতে চলতে একদিন রুমে দেখলাম এটা রাত 11টা বাজে খারাপ মেয়ে নিয়ে আসছি, বুঝি না যে খারাপ না ভালো।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি রুমে 11টা বাজে আপনি তখন কি বাসায় থাকতেন না কোথায় থাকতেন?
মেসে থাকতাম।
মেসে থাকতেন, মেসে থেকে আপনি গার্মেন্টসে কাজ করতেন? ওকে, তো সবাই মিলে একটা মেয়ে নিয়ে আসছে আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, তারপর
পরে দেখি রাইট লাইট জ্বালাইছে।
আপনি এটা জানতেন না আগে থেকে?
না না, আমি জানতাম না, আমি তো ঘুমাই আছি। পরে লাইট জ্বালাইছে, দেখি একটা মেয়ে, আমি কই যে মেয়ে কোনতে আইলো, এখন দেখি বাতিটা অফ করে দিল, এখন আমায় আমার একজন কয় যাবি, আমাকে কই যাবো, কই বেটা তোর কি দেখাইলাম মোবাইলে তুই কি বুঝস না, দেখি তো আরেকবার দেখি, আমি আমার রিপ্লে দেখার আমার শখ হইল আরেকবার দেখবো, পরে আরেকবার দেখলাম তখন তো আমার ওই রকম।
ওকে, যাই হোক, আমি বিষয়টা আনতে চাচ্ছি না, আপনি ওই সময়টাতে এই ধরনের কাজের মধ্যে জড়িয়ে গেলেন তাই তো?
জি।
ওকে, তারপর?
তারপরে দেশে ওই মেয়ের জের মেয়ের সঙ্গে ও প্রেম করাই দেবে, বাস ওটার সঙ্গে কি রিলেশন হয়ে গেল আমার, পরে প্রতিদিন কথা হইতেছে। তারপর সামনে আসবো ঈদ, ঈদের সময় আমার বাড়িতে গেছে, আমি গেছি আমার ভাই গেছে, ছোট ভাই আর আমি থাকতাম, আর ওরা সবাই বাড়িতেই থাকতো, মেয়ে কথা বলতেছে আমার মা নানি বাড়িতে বেড়াইতে গেছে, হঠাৎ কইরা ওই মেয়ের কথা এত মনে পড়ছে, ওদের সঙ্গে প্রেম করতেছি, তা বাড়ি গেলাম, এখন ওদের বাড়ির সামনে যায়, এখন বন্ধু বান্ধব দুইজন মোটর সাইকেল নিয়ে চলে গেলাম। পরে ফোনে টোনে বললাম যে কিস করবে, ডাইরেক্ট রাস্তায় লোক আমি এটা কিস করে ফেলেছি ওর বাড়ির সামনে, যে কেউ নেই দিয়েই মনে করেন মোটর সাইকেল দিয়ে টান বাড়িতে আসলাম বাস। আবার ও 2-2.5 মাস পরে কুরবানির ঈদ, পর আসার পর আবার ঘুম থেকে উঠছি, ওরা খুব মনে পড়ছে ওর সঙ্গে কথা হয়েছে, ও আমার কয়েদে তোমার বিয়ে করা লাগবে। আমি কই কি কবে, এখন যদি বিয়ে করে তো আমার একদম ডাইরেক্ট জবাই করে ফেলে।
মানে তুমি এই কাজটা করছি কারণে তোমাকে বিয়ে করতে হবে, তাই তো?
কয়ে তোমার তো বিয়ে করা লাগবে।
ওকে ঠিক আছে, বলেন তারপর।
এখন কয়ে তোমার সঙ্গে কথা কমো না, আমি ঠিক আছে কয়ে তোমার সঙ্গে কথা বলবো না, তোমার বিয়ে করা লাগবে। কথা তো ফোন দিয়ে ধরে না, ফোন দিয়ে ধরে না। আমি কথা কইতে কইতে এমন অবস্থায় আমার আম্মা আবার গেছে নানি বাড়িতে, বিশাল ধরে কান্দাকাড়ি শুরু করে দিচ্ছে। শালা, ও আমার সঙ্গে কথা বলবো না, কি কি একটা ভুল করলাম, ও আমার সঙ্গে কথা বলবো না। ডাইরেক্ট ফোন করে আমার মারে কই যে অমুক জায়গায় একটা মেয়ে আছে, পরে আমি বিয়ে করবো। আমার মা তো শুই নাই, কয় কি ভূতে ধরছে? আমি কই না, আমি এত কিছু বুঝি না, আমার আর বিয়ে করা লাগবো। ডাইরেক্ট বাংলা কথা, আমি বিয়ে করবো। কই কি একদম লজ্জা শরম কিছুই নাই, তুই কি কিছুই বুঝিস না?
তখন আপনার বয়স কত?
তখন আর কি বয়সটা আমার কত হবে, 14।
ওকে, 13 থেকে 14। হ্যাঁ বলেন তারপর।
14 এরকমই হবে আমার আইডিয়া মতো। তা আমার বিয়ে করা লাগবে, পা দাঁড়া আসতেছি। আমার আব্বা আবার বাড়িতে আসছে, মা কয় ছেলে তো বিয়ে করবো। কয় কি রে, কি বল বিয়ে করবি? কয় কি স্বাধীন, কি বলিস? কয় কি রে আব্বু, তুই বিয়ে করবি? আমি কই হ্যাঁ আব্বু, আমি একজনের সঙ্গে প্রেম করি, ও আমার সঙ্গে কথা বলতেছে না, বিয়ে করার জন্য বলছে। আমারে বিয়ে করা লাগবে, 3 দিনের ভিতরে বিয়ে কেমনি দেবেন সেই ব্যবস্থা করেন, একদম ফ্রি আমার বাপের সঙ্গে।
এটা আপনি বলছিলেন?
আমি একদম ডাইরেক্ট। আমার 3টা ফ্রেন্ড রয়েছে, কয় তুই বিয়ে করবি, বিয়ে মানে কি বোঝোস? আমি এত কিছু বোঝার সময় নাই, ও আমার সঙ্গে কথা কইতেছে না, আমার বিয়ে করার দরকার আব্বা। আমার আব্বা তো মুখ দিয়ে কোনো কথা কই কি রে, মনে মনে ভাবতেছে। আমি এখন যেটা বুঝি যে আমার ছেলে যদি আমাকে বলতো এরকম, সেই বলতে পারতাম। আমার আব্বা যা ভেবে দেখতেছি,
বাবা বললো যা ভেবে দেখতেছি,
বললো ভেবে দেখতেছি বাস। তারপরে হঠাৎ করে কয়েক মেয়ে কোন কার, তোমাকে অমুক জায়গায় বাড়ি অমুক জায়গায়, আমার মা দেখতে দেবো। হ্যাঁ আমার মা তো ভালো, ছেলে বিয়ে করবো তা করাই দি।
তখন আপনারা এক ভাই এক বোন?
হ্যাঁ, তখন আমার না, তখন আমার দুই ভাই দুই বোনই, আমি বড়, আমার ছোট একটা ভাই, তার ছোট একটা বোন।
ওকে,
ছেলে বিয়ে করবে সবাই না, কাউরে জানাইনি, সরমের কথা কারে করবে, কিচ্ছু পোলা বিয়ে করবো। পরে আমার মা দেখতে যাবো আমার খালারে নিয়ে। এখন আমার খালা, হ্যাঁ খালা এখন বলতেছে, ও আমার মায়ের নাকি বলছে যে চল এক জায়গায় মেয়ে দেখবো, স্বাধীনের বিয়ে দেবো।
মেয়েটাকে আপনার সাথে ছোট ছিল বয়সে নাকি বড় ছিল?
সে আমার সাথে বড় হবে সম্ভবত, বুঝেছে আমার থেকে বড় হবে। এখন
ইটস বিং কমেডি শো অ্যাকচুয়ালি, মানে আজকে যা বলিব সত্য বলিব ইজ কোয়াইট কমেডি শো, বাট ইট হ্যাপেন ইন হিজ লাইফ। ওকে বলেন তারপর।
হ্যাঁ, আমার খালা আবার কি কইতো, কই দেখতি যে অমুক জায়গায় অমুকের বাড়িতে মেয়ে। এখন অর্ধেক রাস্তায় গেছে, আমার খালা আমার মার সঙ্গে আর কথা বলে না, এত কথা বলে কয় মেয়ে বিয়ে দেওয়া যায় কেমনি কি কই, কথা কয় না। কি হয়েছে তোমার, কথা কো নাকে? মানুষের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাস, আমার মেয়ে আছে, আমার মেয়ের সঙ্গে বিয়ে দে।
ওকে ওকে, আচ্ছা
এই কথা বললো। এখন আমার মা তো একটু ওদের চলাফেরা বোঝে যায়। আমার ফ্যামিলিটা হচ্ছে শৌখিন পরিবার, আমাদের জমাজমি কিছুই নেই, কিন্তু শৌখিন, একদম শৌখিন। তারপর হইতেছে আমার মা গেল না, আমার খালার কান্দা দেখে কেটে, আমার তুই আমার বোন হয়ে আমার মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিবি, তোর ছেলেরে আমার মেয়ে থাকতে কি একটা, হ্যাঁ এইটা দিবো সেইটা দিবো, আমার 4টা ছেলে আর আমার 4টা ছেলে একটা মেয়ে, তোর যা কিছু দিব তুই নিতেই পারবি না। আমার মায়ের মনে লোভ কাজ করছিল সেই জায়গায়। আমার মা তবুও কয় না, আমার আব্বার আবার ওই মেয়ের চিন্তা বাদে দিয়ে দিছে, যে আমি যে বিয়ের কথা কইছিলাম, আমার আব্বা আবার চুপে চুপে আবার আমার খালার মেয়ের সঙ্গে ইয়েটা ঠিক করছে। কয় না বিয়ে তাহলে এই যায়, কয় তোর খালার মেয়ে দেখতে সুন্দর, হেবি সুন্দর, আমি কিন্তু দেখছি পিসি থাকতে মনে হয় 4-5 বছর বয়স হবো সেই সময়। আর আমি কি কয় না, তা আমি ওই মেয়ে ছাড়া বিয়ে করবো না, ওর কথা ছাড়া আমার ভালো লাগে না। ডাইরেক্ট কই কয় না, আমার বুঝায় কয় দেখ এই জায়গায় বিয়ে কর, তোর খালাতো বোন, তোর মা দেখ সপ্তাহে গেলে 2-3 দিন ভালো থাকে, তারপর মাথা ব্যথায় পড়ে থাকে, ভাত পাক করবো কেটা মানে ইয়ে করলো, পরের মেয়ে আনলে কিরকম দেখবো না দেখবো। কয় রাজি হয়ে যা, ঠিক আছে, কয় কাউরে, কয় বিয়ে হইতে কাউরে কবি না।
এটা কে বললো?
আমার আব্বা।
আচ্ছা, মানে আপনার খালাতো বোনের সঙ্গে?
হ্যাঁ।
তো আপনি এটা জানতেন না?
না, আমার খালাতো বোনের সঙ্গে হবে, আমার আব্বা বলতেছে যে বিয়ে তোর খালাতো বোনের সঙ্গে হবো।
মানে আপনাকে বলতেছে?
হ্যাঁ, সেটা জানি, কেউ না জানে যে তুই বিয়ে করছিস।
আপনি তো বিয়ে করতে চাচ্ছেন ওই মেয়েটাকে, সেই জন্যই তো আপনি বিয়ে করতে চাইছেন।
তারপর এখানে
আপনি কি বললেন?
আমার আব্বা আমারে বলতেছে, আমার কিন্তু মান সম্মান চলে যাবো, কয় তোর বয়স 14-15 বছর হয় নাই, বিয়ে করবি, কয় কি যে ভুল করবি রে জীবনে। আমার আবার একটু রাগ, কয় জীবনে কি ভুল করবি, কান্দতে কান্দতে চোখের বাণী তোর চোখ দিয়ে বাইরে হবো না, এরকম করে।
সকল বিবাহিত মানুষই জীবনে বোধ হয় এই কথাটাই বলে। যাই হোক, আপনার বাবা আপনাকে বলেছে এবং আমার মনে হয় সঠিক সঠিকই বলেছে। যাই হোক, বলেন তারপর।
হ্যাঁ, তারপর আমার আব্বা কি বললো যে ওই কয়েক তোর আগের মেয়েটার সঙ্গে কথা বলে দেয়। আমি জানি না, এখনো আমি বুঝি না আমার বাবা কি ওই মেয়ের ফোন নাম্বার নিয়ে কিছু বলছে কি না বলছে সেটা জানি না। আমার মেয়ে বলে হ্যাঁ যে তোমার সঙ্গে আমার বিয়ে হবো, 2,50,000 টাকা দেন মহর থাকতে হবে।
মেয়েটা আপনাকে বললো?
ওকে। পরে আমি ডাইরেক্ট করলাম যে 2,50,000 টাকা আমি গুনতেই পারি না। তো কি 2,50,000 টাকা? আমি বুঝি না 2,50,000 টাকা, বাস্তবে আমি 2,50,000 টাকা বুঝি না সে সময় যে কি 2,50,000 টাকা কি। 10,000 টাকা শুনলে আমার, 15,000-20,000 টাকা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আর 2,50,000 টাকা আমার বন্ধু বান্ধবরে বলছি যাই কার সঙ্গে প্রেম করাই দিলি তোরা, ওটা বিয়ে করবো আমি। মনে মনে আমার অনেক সিনিয়র, আমি একসঙ্গে থেকে ফ্রি হয়ে গেছি, একটা ছিল বিবাহিত। হ্যাঁ, যে হচ্ছে 2,50,000 টাকা দিন মহরের কথা কয়, বুঝোস না 2,50,000 টাকা দেন মহর হইলে তোর ওরা যৌতুক দিব 1,50,000 টাকা, সেই জন্য 2,50,000 টাকা। আমি কই না ভাই আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না, শুনি যৌতুক নিয়ে বিয়ে করলে সে মেয়ের হলো চলাফেরা উল্টা পাল্টা, আসে নিজের বাপ মারে দেখতে পারে না, অহংকার দেখায়, এরকম আমাকে যৌতুক লাগবো না। হ্যাঁ, পরে মেয়েটারে বললাম যে 2,50,000 টাকা কিসের জন্য, 1 টাকা কোনো নাই, তুমি এমনি যদি বিয়ে করো করো না করো। সে আমার কথা তোর 2,50,000 টাকার 1 পয়সা কম হবো না। আমার বোন বলছে আমার বোনের একটা সংসার ভেঙে গেছে, আমার যদি হয় 2,50,000 টাকা হবে না হলে নাই। আমি কি করি, 2,50,000 টাকা তো বিয়ে যদি করো ফোন করবা, না করলে না করবা।
এটা মেয়েটা বললো। এবার এটা কি আপনার বাবার শিখিয়ে দেওয়া ছিল মেয়েটাকে?
সেটা আমি জানি না তো।
আচ্ছা যাই হোক, তারপর
মেয়েটা আমার করলো যে 2,50,000 টাকার নিচে হবে না। পরে মেয়েটার জিদ করলেন যে কি সাল 2,50,000 টাকার। আমার আব্বার আব্বা ওই মেয়ে, ও আমার আব্বা আবার কি বলছিল একটু ভুলে গেছে, আমার আব্বা বলছিল আমি সে সময় তো ঢাকাতে আবার, আমার আব্বা কি ও আমার অনুমতি দিতে কয় যা বাবা ওই মেরেই তুই বিয়ে কয় কাউরে জানাবি না, আমার মান সম্মানটা খাইস না, আমি মুখ দেখাইতে পারব না কাউরে, কয় যা ওই মেরে বিয়ে কর, মেরে বিয়ে করবো মেরে কেছি আমার আব্বা অনুমতি দিছে, আমার মা জাহান্নামে যাক এই কথায় আল্লাহ মাফ করুক, কয় জাহান্নামে যাক, আমি আমার মা জাহান্নামে যাক আমার আব্বা অনুমতি দিছে, আমার আব্বা যা বললো তাই।
আচ্ছা,
পরে ও রাজি হয় না, পরে রাখলাম যে আব্বার কারণ তো রাজি হয় না 2,50,000, কয় কি ও কোন কোটিপতির বাচ্চা 2,50,000 টাকা দেন মোহর, হ্যাঁ কয় বাপের কি আছে, গাড়ি আছে বাড়ি আছে যে 2,50,000 টাকা দেন মোহর, তো কোন কোন বংশের মেয়ে ও। পরে আমি আবার মনে মনে জিদ করলাম, ও পরে যদি আমার মেসেজ ছেলে দুটো থাকলো পরে দেখাই দিই বিয়ে করে 2,50,000 টাকা মেয়ের কি হব বাংলাদেশে, ওরা আমার বাড়িতে পাঠাই দিল যা বাড়ি যা বিয়ে কর। আমি তো যাই, যে মেয়ে দেখছো ওইটা আমার কোন খালাতো বোন কি আমি জীবনে দেখি নাই কিছু না, আমার মা বলছে আব্বা বলছে আমি তো পাগল হয়ে গেছি বিয়ের জন্য, আমার মাথায় তো বিয়ের বুঝছে,
বয়স তখন 14 বছর,
14 বছর,
চিন্তা করুন অবস্থা, জীবনের সবচাইতে ভুল চরম পর্যায়ের ভুল একটা সিদ্ধান্ত। বিরতি শব্দ যেহেতু আমরা শুনতে পেয়েছি, আমাদেরকে বিরতি নিতেই হবে, এখান থেকে ফিরব, 4 মিনিটের বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি কনফেস করতে চান নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো, এই অর্থে যে আপনার মতো ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তাহলে আপনি আসতে পারেন, নিজের নাম পরিচয় গোপন রেখেও আপনি কনফেস করতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
আরো একবার স্বাগত, 4 মিনিট পর আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, আপনারা চাইলে ওখানে লাইক দিয়ে যুক্ত হতে পারেন, এবং ওখানে আমার ব্যক্তিগত আইডি লিঙ্কও দেওয়া থাকে। আপনারা শুনছেন স্বাধীন মন্ডলের জীবনের অপ্রিয় সত্য, আমরা স্বাধীন মন্ডল আপনার কাছে ফিরতে চাই আবারও যেখানটায় আমরা ছিলাম। তারপর
তারপর হচ্ছে বিয়ে, আমার বিয়ে, আমার কয়েকটা মেয়ে দেখায়, আমি আমার মেয়ের দেখার দরকার নেই, আমার বিয়ে দরকার, আমি বিয়ে করবো। আমার 3টা ফ্রেন্ড সঙ্গে ওরা হাসিতেছে কি হইতেছে, আরে এমন একটা সরমের কথা কইলো আমার আব্বা আমারে, কয় তুই বিয়ে করবি, বিয়ে করে কি করবি কথা আমারে, আমি কই আব্বা আমি জানি না আমার বিয়ে করা লাগবে, ও ঘুরে ঘুরে একটা।
ওকে ফাইন, বলেন বলেন। আমি আসলে না আমি চিন্তা করতে পারছি, সেই জন্য 14 বছরের একটা ছেলে বাবাকে বোঝাচ্ছে বাবা আমার বিয়ে করতে হবে, আর বাবা তাকে বলছে তুই বিয়ে করে কি করবি, তুই তো কিছুই জানিস না। ওকে বলেন তারপর।
হ্যাঁ, পরবর্তীতে তোর বউরে খাওয়াইব। আমি কই আমি চাকরি করবো, আমার বউ চাকরি করবো, চাকরি করে খাওয়াবো, তোমাদেরকে টাকা পয়সা দেবো, এমনি করে দিন যাবো। তারপর কই দেখাই মেয়ে, আমি গেলাম না, তবু জোর কয় মেয়ে দেখ, দেখাই লাগবো। কয় না পরে যদি পছন্দ, আমার তো মাথা হলো আমার বিয়ে হইলে হয়েছে, যে মেয়ে কালো হোক ফর্সা হোক বুড়ি হোক নাকি হোক এটা জানি, কিন্তু দরকার আমার বিয়ে। এখন গেলাম মেয়ে দেখতে, বন্ধু বান্ধব গেল দুই একটা আমার সমবয়সী গেল, এখন আমারও হন মনে পড়ে মেয়ে দেখলাম না কি দেখলাম, আমার ওটা মনেই পড়তেছে না।
ভালো তো বন্ধু আপনার আগে থেকে দেখার কথা।
হ্যাঁ, আমি একবার দেখছি, তাদের বাড়ি আমি যাইতাম না কোনো সময়।
আচ্ছা,
গেছিও দুই একবার দেখি, স্কুলে গেছে, এই জায়গায় গেছে, সে জায়গায় গেছে।
আচ্ছা,
আমি গেছি মেয়ে দেখতে, এখন আমার ফিলিংসটা এরকম না যে মেয়ে দেখতে, যে এখন সেটা আমি বুঝি যে মেয়ে দেখতে গেলে কি কি করতে হয়, কিভাবে থাকতে হয়। আমি পকেটে হাত দিয়ে ঘোরা শুরু করছি বাড়ির সামনে, এদিক ওদিক দিয়ে বেড়াইতেছি, মেয়েও দেখি ওদিক দিয়ে বেড়াইতেছে, কবিতার মতো ছুটাছুটি করতেছে, এদিক যেতেছে ওদিক যেতেছে। এক বন্ধু ভাই, ও মার তুও পিচ্ছি তোর বউও পিচ্ছি, কয়েকটারে কয় কোলে করে নিয়ে বড় করে নিস, আমার এই কথা বললো। লগে আবার দুই একজন বড় গেছে আমার গ্রামেরই, ভাইস্তা হয় কেউ দাদা হয়, কয়েকটারে কি করবি কোলে করে নিয়ে বড় করে নিস, এই কথা বলতেছে। আমি কই সমস্যা কি, আমি নিমু বড় করে নিমু। আমি ওর ফেস দেখলাম না যে ও সুন্দর না কালো, কি আমার মনেই পড়ে না কি দেখলাম। গেছি এক ঘরের ভিতরে বসাইলো, অন্ধকার দেওয়া যাইতেছে একটু হালকা, জিজ্ঞেস করলো বন্ধু বান্ধব, ব্যাস। আমি শুধু ওখানে ওর ভালো করে ফেস দেখিনি, মনেও পড়ে না যে আমি বিয়ে যেদিন ওর দেখতে গেছি আমি দেখছি না না দেখছি, এরকম মনে পড়ে আমার। তারপরে লাস্ট কথা, ঘরের ভিতরে মানুষ, আমি একটা শুধু ওখানে বলছি আমি বিয়ে করবো, ওরে আমি বিয়ে করবো, আস্তে কথা বলতে হবে, আমার জোরে কথা একদম পছন্দ না, আমার বাপ মার সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারে, আমার এইটুকু সেন্স আছে যে আমার বাপ মার সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারে তাহলে আমি বিয়েতে রাজি, আপনাদের মেয়ে কালো খোঁড়া কি হয় হোক এটা দেখার বিষয় নেই, আমার মার সঙ্গে এবং আমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাহলে আমি বিয়ে করব। তারপর তিন চার দিন পরে বিয়ে, ওদের বাড়িতে, সেটা লোকজন কেউ জানে না, বিয়ে হবো আমার আব্বা আমার মা আমরাই, মামা মামি ওদিকে আছে, ওরা আসছে, ওরা বার বার করে মানা করতেছে আমার মামি, কয় তোরা যে পরিবেশে থাকিস কয় ওর সঙ্গে জীবনে হবো না, কয় দিস না বিয়েটা দিস না, কয় হবো না ওই পরিবেশের সঙ্গে, তোদের মিলবো না কোনোদিন। তবুও হয়ে গেল, আমার আব্বা যে আমার ছেলে কইছে বিয়ে করবো, তারপরে বিয়ে হয়ে গেল, নামাজ টামাজ পড়ে কি বাসর রাত কি আমি বুঝি না, বাস ও তো বাচ্চা ও বোঝে না, আমি শুয়ে রয়েছি এই জায়গায়, তার পাশে আমার ছোট বোন, তার পাশে আমি, কোনো কিছুই নেই। তারপরের দিন, পরের দিন আবার কেউ আবার কেউ কি হয়তো পারো কেউ শিখাই দিছে, ওর দাদিরা বলছে কি রে সরমের কথা আমি বলতে পারতেছি না এরকম বললো। তারপরের দিন কি হালকা হালকা যে বিয়ে এরকম, বিয়ে শাদী করলাম, বাস বিয়ে তিন মাস হয়ে গেল, ঢাকায় আসলাম, ওরেও ঢাকায় নিয়ে আসলাম। এই জায়গায় আমি আমার শ্বশুর বাড়ি গেলাম, কি জানি একটা কথা নিয়ে আমার মার সঙ্গে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে আমি গেছি চিল্লায় চিল্লায় আমার শাশুর কথা বলতেছে, আমার যা লজ্জা লাগতেছে, আমার তো এমনি মেয়ে মানুষ দেখলে সরম লাগে, আমার মার সামনে আমি চোখ তুলে কথা কই দেখলাম সরম লাগে আমার মেয়ে মানুষ দেখলে। পরে এরকম চিল্লায় চিল্লায় আমার কি খারাপ বেশে ব্যবহার করতো, ডাইরেক্ট আমার কয় তোর মা এটা কইছে ওইটা কইছে সেটা কইছে, অলরেডি আমার বিয়ের বয়স তখন তিন মাস, তখন কয় তোর মা এটা বলছে ওইটা বলছে বিভিন্ন ধরনের কথা, এত কথা তো আর মনে নেই আমার সবকিছু। লাস্টে আমি বললাম হ্যাঁ আমার এই একটা ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করতেছি, আমি আমার শ্বশুর আছে ওখানে, আমার শ্বশুরে বলতেছি, আমার শাশুড়ি মা না বলে আমি ফাতেমার মাততেছি, তখন আমার ওয়াইফের নাম ফাতেমা, আমি বললাম যে ফাতেমার মাততে শুনে নেন কি বলছে, ঠিক আছে এই কথা বললাম দেখে ওরা আমার বিয়ের সময় একটা সাইকেল দিছিল, সাইকেল দেওয়ার পর আমি আসতেছি যে আমি আর আমি না আপনাদের বাড়িতে, আপনারা বোনেরা বোনেরা ঝগড়া লাগান আপনারা এই ধরনের কাজ করেন, আমার কয় সাইকেলটা রাখ, আমার সাইকেল আমি সাইকেল নিয়ে হাঁটে আসতেছি, ধাম করে পিছন থেকে টাইনে দিল, গ্রামের লোক সব চাইছে, আমার একটা এমন কথা বলছে এই জায়গায়, আমার সেদিন থেকে আমি তারা শাশুড়ি হিসেবে মানি না, কোন রেসপেক্ট করি কিছুই করি না।
অ্যাজ ইউজুয়ালি যেটা হওয়ার কথা, বাচ্চা শিশুদেরকে মানে এই ধরনের সম্পর্কের মধ্যে না একটা পরিণতির তো বিষয় লাগে না। ওকে, যাই হোক। হ্যাঁ,
তারপরে আমার শাশুড়ি বলল আজকের পর থেকে আমার মেয়ের সঙ্গে থাকলে তোর মার সঙ্গে তুই থাকবি, আমার সবচেয়ে এই কথা যে আমার মারে নিয়ে খারাপ কথা বলছে, আমি কিন্তু এখন বুঝতেছি সবকিছু, এই কথা বলছে যে তোর মার সঙ্গে থাকবি আজকের পর থেকে। বাড়ি গেলাম, বাড়ি যাওয়া বিশাল বউ এক মেরে ফেলাম, এইরকম ইয়ে হয়েছে, যা এক সুন্দর ভাবে করলাম, আমি কিন্তু বুঝতেছি এখন সবকিছু, যা বললাম শোনো আমার সঙ্গে যদি তুমি থাকো আমার সঙ্গে থাকবে, কোনোদিন বাপ মার নাম কোনোদিন মুখে নেওয়া যাবে না, কোনোদিনও না, সই ও কোনো কথা বলেনি একটা, আমার তারপর সাড়ে তিন বছর চলে গেল বিয়ের, সাড়ে তিন বছর ধরে কোনোদিন তার বাপ মার নাম মুখে নেয়নি, যা বলতাম তাই শুনত। আমার সুমন্দির বিয়ের সময় ডাকছিল আর কি, এগুলো আমি আপনাদের অনুষ্ঠান শুনতে শুনতে যে আপনাদের অনেক লোকের কাহিনী শুনে আপনি আবার বলেন যে ভুল এই দেশ, যে একটা মানুষের কাছে কেমনি করে ব্যবহার করা লাগবো, কার সঙ্গে কিভাবে ব্যবহার করা লাগবো, এটি আপনার কথা শুনে শুনে আমার মনে পড়ে যে আসলে তো কথাগুলো সত্যি। উনি আমার বড়, যেহেতু ওনার কাছে আমি একটু যা মাথা নত করলাম, আমরা তো মানুষ, আমি এসব ভালো মন্দ এসব কিছুই জীবনে জানতাম না। যদি আমি এবিসি রেডিও যদি না শুনতাম এবং আপনাদের কথাগুলো যদি না শুনতাম, সত্য কথা আমি এখানে বলতেছি কি, আমি এসব কিছুই জানতাম না যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। আমি এখন যে বুঝি অনেক ভালো বুঝি আমি। আচ্ছা, এটা পরে বলতেছি,
প্রিয় শ্রোতা, আমি কথাটা আপনাদের সবাইকে বারবার বলি, সেটা হচ্ছে যে পরিবেশেই আপনি থাকবেন সেই পরিবেশটাকে আপনি অবজার্ভ করবেন। ওর পরিবেশটা দেখুন, ওর পরিবেশে কোনটা ভালো কোনটা মন্দ ওকে বলার মতো কোনো মানুষ ছিল না। ও রেডিওটা শুনে শুনে কিছুটা শিখেছে, যেটা ওর কাছে ভালো মনে হয়েছে সেটাও শিখেছে। সো ভেরি ইন্টারেস্টিং কেস। পরিবেশে মানুষ নিজেকে সাধু করে, পরিবেশে মানুষ নিজেকে অসাধু করে, এবং একটা শিশু বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকাটা কিন্তু খুবই খুবই জরুরি। যাই হোক, তারপর কি হলো?
তারপর বিয়ে সাথে হইলো, তিন বছর তো ইয়েই করলাম, তিন বছর পরে একখানে হইলাম, যা একটু মাথা নতই করলাম, সে তো আমার বড়, নত হইলাম, আম্মা করে ডাকলাম, কথাবার্তা ভালোই চলে, সব হইলো, বাস করে নিয়ে ঢাকায় আসলাম, চাকরি করতেছি, আমিও করতেছি, স্যালারি পাইতেছি, প্রতি মাসের টাকা প্রতি মাসে আমার বাড়িতে দিতেছি, আমাদের কাছে রাখতেছি, আর না আমার বাপ মারা আমি কারে দিব। আমার শাশুড়ি ফোন করে বলো যে এটা ইয়ে করো, হ্যাঁ তোমার জন্য জমা আসে, আমি কেউ সব আমি মানি না, আমার বাপ মা আছে সবে আছে। তারপর হচ্ছে এক মোবাইল দোকানে আমি সার্ভিসিং শিখবো, ও সরি। এরপর আমার গিটার শিখতাম আমি, আমার এই জায়গায় সব কাগজপাতি আছে, আমি গিটার শিখবো। যাক, গিটার শিখা শিখতে শিখতে হচ্ছে একটু একটু শিখলাম, পরে ওই দোকানে ওই ছেলেটা দেখুন নামাজ পড়তো, হ্যাঁ ওনার সঙ্গে পরিচয় হয়েছিল আমার অনেক আগের থেকে, ওনার কাছে গেছিলাম একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য, উনি খালি ঘুরাই আজকে দিবো কালকে দিবো কালকে দিবো, আর আমি বেতন পাই এরম সেসব জানতাম না, এমবি কিনে না কি কেনে, ডাইরেক্ট মোবাইল কিনা ডাইরেক্ট ঢুকে যেতাম, পাঁচ মিনিট ছয় মিনিটেই একশো দেড়শো টাকা নেই হারাই গেছে শেষ, এরকম করতাম খালি, এমনই নেশা ছিল প্রতিদিন, এমন দিন পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত শেষ করে ফেলাইছি শুধু খালি ওই ফেসবুকের পিছনে। খুলতেও মানে খুলতেও যায় না, আমি কারো কাছে মাথা নত করতে যাই না যে আমার ভাই খুলে, শরম লাগে, একটা জিনিস পারি না মানুষের কাছে যা কমু এভাবে আমার ওটা শিখাই দেন, এটা তো বিশাল খারাপ জিনিস, ওর কাছে যাই দেয় না দেয় না দেয় না দেয় না, এরকম আস্তে আস্তে একাই ফেসবুক শুরু করে ফেলাইলাম, অ্যান্ড্রয়েড সেট বাড়িল কিনে ফেলাইলাম, কেমনে কেমনে জানি আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলাইলাম।
ওকে,
দুই হাজার দশ সালে অতি ফার্স্ট আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলি,
দুই হাজার দশ সালে
জি।
ওকে,
ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তারপর পারি না আপলোড করতে, সব খালি টাকা নষ্ট করি আর খালি মোবাইলে, মোবাইলে ইন্টারনেটের ভিতরে কি আছে, এটা আসলো কোথা থেকে, এটা তৈরি করলো কি, এটা কি, এটা আমার জানতে হবে, আমি ফেসবুক খুলতে পারছি একাই, আমার আর কারো লাগবো না, এরকম এটা আমার ভিতরে মনে করেন খুব জমে রইল। ও আমার শিখায় নাই, কাজের ফাঁকে হলো ফেসবুক, এমনি করে গিটার শিখতে যাইতাম আসতাম ওনার কাছে, রিপন শাহ উনি একজন কম্পোজার করে এবং গান গায়, একদিন ও আমরা ডাক দিল, কিরে স্বাধীন তুই তো দেখি আগের মতো আসিস না, কিছু করিস না, দেখা সাক্ষাৎ তো করিস না, আমি আপনার দিকে কি হবো, আপনার আমি কতটা সম্মান করি, ভাই ভাই বলে ডেকে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে আছে, তিন বছর ধরে আপনি আমার ঘুরান, আজকে খুলে দিব কালকে দিব, কয় বছর হয়েছে আপনি জানেন, তিন বছর হয়ে গেছে, ভেতর বেড়া ফেসবুক চালায় কি করবি, ও দিমুনি মানে আমার কি করলো, যে গিটার যে শিখোস জীবনে তো বেহেস তো পাবি না, বাপ মা সুদ্ধা মেরে ফেলাবি, জাহান নামে যাওয়ার কাজ করতেছিস, এবার পাঁচাত্তর নামাজ গিটার টোটালি অফ করে দিয়ে আমি শেখা, ওর কাছে বসলাম যে না কইছে এটি ভালো না শেখা খারাপ, পরে তখন কিন্তু আমার রানিং, আমি তো বিবাহিত সেই সময়, পরে ওর কাছে মোবাইলের টুকিটাকি যন্ত্রাংশ শিখতেছি, ও আমার কিছু বলতো না, আমি দেখতাম আর মাথার ভিতরে ঢুকে দিতাম, দেখতাম আর মাথার ভিতরে ঢুকে দিতাম, পাস আনতে পারাই তো মোবাইলের, দেখতাম ওখানে একটা সেট ডিসপ্লে দাম আড়াইশো টাকা, সে বিল করে বারোশো টাকা, আমারে বলে যে অমুক দোকান যাবি, সাবার অমুক দোকান যাবি, যা পাঁচটা কিনে নিয়ে যাবি, আনতাম কিনে এনে সুন্দরভাবে দিয়ে দিতাম, আমার এক টাকা, এক টাকা যদি বাসত আমি তার এক টাকা আইনে দিতাম সুন্দরভাবে, তারপরে আইনে লাগাই লুগাই দিয়ে দেখি যে একশো আশি টাকা দিয়ে আমি কিনে নিয়ে এলাম, এই জিনিস নিতেছে বারোশো টাকা, কয় টাকা নিলেন, বারোশো টাকা, ওই মিয়া এত টাকা নিলেন, এটা কি, এটা কি ব্যবসা না, এটা কিছু বেটা এত বেশি বুঝোস কি, একটা কি চার দোকান পাইছস, যাই সে মিনিটে মিনিটে মানুষ এসে মোবাইল সারবো, এটা সারিয়ে দিলাম, এটা তো নাও আসতে পারে আজীবন আমার কাছে, ওটা তো চার দোকান না যে পাঁচ মিনিট পর পর একজন চা খাইতেছে খাবে, মাথায় ঢুকে আসলে সত্যই তো কথা, এটা কি চার দোকান, ও আমার যেমন বোঝালো তাই তো, এটা ব্যবসা, আমার দেখে তো খুব ফিলিংস আরিস, এই ব্যবসা করলে তো জীবনে কিছু করা যাবো, টাকা হবো, এটা শিখবো, এরকম দিন গেলে আর পাঁচ ছয় হাজার টাকা ইনকাম, সাত হাজার দেখতেছি যে আমার স্বপ্ন তো পূরণ হবো, আমি বৃদ্ধাশ্রম করুন অনেক টাকা হবো, এরকম জমাম, তারপরে বাস করতেছি, ও আবার কি করতো পরিচয় হইলো, ভালো যাওয়া আসা, ফ্যামিলিতে বইয়েরও সময় দিতে পারতেছি না। অফিস থেকে আসি, ওর কাছে চলে যাই রাত 10টা 11টা, আসি আইসে দেখি আমার ভাই ঘুমাইছে খাইয়ে দিই।
কার কাছে যেতেন?
ওই যে মোবাইল সার্ভিসিং এর ওখানে শিখতে। তারপরে এদিকে আমি আমার বইয়েরও সময় দিতে পারতেছি না, রাত 10টা আইসে দেখি যে ও ঘুমাই গেছে। অফিস থেকে আইসি, ঘুমানি তো স্বাভাবিক, এত রাত জাগে থাকবো নাকি আমার জন্য। আইসে নিজের ইচ্ছা মতো ঘুম, কোনো কথা নেই, কোনো কিছু নেই। সকালবেলা হইতেছে, ওর মতো অফিসে যাইতেছে, আমার মতো আমি অফিসে যাইতেছি, বাস এরকম করে 3 বছর তার সঙ্গে আমার চলা। এখন আমার বলতেছে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো। জিমেল? জিমেল কি? ফেসবুক চালাস না বেটা? ফেসবুক? আমাকে দূর, জিমেল অ্যাকাউন্ট কি, ফেসবুকের সঙ্গে মিল কি? এটা ছাড়া তো ফেসবুক হয় না, ইমেল আইডি লাগে না। আমি তো বললাম আমি তো এরকম জিমেল টিমেল কিছু দিই নাই, আমি তো নাম্বার দিয়ে খুলছি। আমাকে দূর, এতদিন ধরে কি শিখছেন আপনি? আমি আবার ঠিক কেন কি শিখছেন আপনি? এতদিন ধরে জিমেল আইডি লাগে, ফেসবুক খুলতে
মোবাইল নাম্বার দিয়ে হয়ে যায়?
মোবাইল নাম্বার দিয়ে আমি খুলি। কয়দা বেটা এটা দিলে স্ট্রং হয়? আপনি দূর স্ট্রং স্ট্রং সারান, আমি আপনার খোলা শিখে দিচ্ছি। আমার কাছে জিমেল আইডি খুললে আপনি আপনি খোলা লাগে। তারপর একবার দেখাইছে, ভুল হয়ে গেছে, পারিনি। রংপুরের মফিস তো মফিজেই রয়ে গেলি, তোর কি কোনো উন্নতি নাই? হ্যাঁ, কোনো কিছুর উন্নতি নাই। আমি কি উন্নতি? একবার দেখা দিচ্ছেন ভাই, আমি পরেবার পারবো। পরেবার দেখা দিতে একা একা করলাম, 50টা 100টা ওটি শুনতাম। আমি কি করে ওইটি আমার দরকার আছে? কি দরকার? হে আমার তোর এত জানাশোনার কোন প্রয়োজন আছে? তোর যেটা গেছি বেটা তুই হেডে কর। তারপর হচ্ছে জিমেল খোলাইলো, কয়েকটি ভেরিফাই করতে হয় কেমন জানোস? আমি না ভাই আমি জানি না। এখন একটু নত হইলাম যে আসলে তো আমার তো ভালো কিছু পারে, আমি মোবাইল নাম্বার দিয়ে খুলছি, ওর কাছে থেকে অন্যরকম সিস্টেম সব। একটা সফটওয়্যার আছে টেক্সট প্লাস, কি করতো ভেরিফাই করতাম আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ক্যালিফোর্নিয়া সব রাষ্ট্র দিয়ে আমি টাস টাস করে মোবাইল দিতাম, সেই এক্সপার্ট হয়ে গেলাম মোবাইল টিপার।
কি করতেন? ভেরিফাই করতেন? ফেসবুক ভেরিফাই করতেন নাকি জিমেইল ভেরিফাই?
জিমেইল ভেরিফাই করতাম।
ওকে, ইন্টারেস্টিং। আমার কোনো জানা নেই সফটওয়্যার সম্পর্কে, বাট হি ট্রাইড অল দিস কাইন্ড অফ থিং, যেটা আপনাদেরকে বলতেছে। আমাদের মূল কনসার্নটা ওখানে না, মূল কনসার্নটা হচ্ছে ক্রাইমের জায়গাটা। ওকে বলেন, তারপর
জিমেইল খুলতেছি, বাংলাদেশের যে কোনো প্রান্তের ইয়ে দিয়ে ফোন নাম্বার দিয়ে আমি পারতেছি ভেরিফাই করতে, করে করে দিতাম। ও কি করতো ভাই, কি করেন বসে করে একজন কাছে বিক্রি করি, টাকা দেয়। আমার তো মাথা নষ্ট হয়ে গেল, কিরে এই 5-6টা লেখা লেখি, ওরে দেয় ওরে টাকা দেয়, কি টাকা দেয়? আমাকে ভাই কিসের টাকা দেয় বলেন একটু। কয় বেটা যেটা শিখতে আছে সেটা শেখ, আমার মোবাইল সার্ভিসিং শেখা শেষ, এখন চলে গেলাম কম্পিউটারের দিকে। ও আমার ওইদিক মোবাইল সারে, আমি ওইদিক দেখি না, ওইদিকে দেখি ফেসবুক পর চালু রয়েছে, কম্পিউটার দিয়েছে থাপ করে। ভাই বেটা দিদা ওইদিকে কি দেওয়ার এমনি করতো? বাস আমি ভাই আমার না মোবাইল সার্ভিসিং শেখা হবো না, আমার মাথায় ঢোকে না, এরম করে বলতেছি। কয় তোর কি ভালো ভাই, কম্পিউটার শেখান না? ভাব উল্টা পাল্টা টিপে নষ্ট নষ্ট করে থাক, নামাজ পড়তে যাইতো ভয় লাগতো, ধরতে মাউসটা ধরে আমি ঘুরাইতাম, কোনো কিছু সাপ দিতাম না, শুধু মাউস ধরে ঘুরাইতাম, ভালোই লাগতো মাউস ধরলাম জীবনের প্রথম। একদিন আরো কয়ে বলছি যে ভাই ভাই কম্পিউটারের মধ্যে টিপি, কয় কেমনি কি? আমি কই কেমনি কি, আপনার কিছু কয়া লাগবো না, আপনি কেমনে টিপেন আমি দেখছি। কয় দেখা দি কি বা কয়, অমুক জিনিস বার করতো আমার কম্পিউটারে আছে, দেখতো আমার মাথায় ঢুকে যাইতো দেখলি। আরে ঢুকে ঠাস ঠাস করে, কই কি রে তুই কবে শিখছস না, আগে কোন জায়গায় ট্রেনিং করছস? সে আমার ভাল করলো যে আমার এখানে যা অমুক ফাইলে অমুক একটা ইয়ে আছে, ফটো আছে ভাই করতো, এই নাম দেয়া আছে। আমি তো সুন্দর করে দিলাম, হাত কাঁপতেছে ফার্স্টে ফার্স্টে হাত কেঁপে কেঁপে বার করলাম। বাস কয় তুই তো ভালোই তো শিখে গেছিস, পরে কি করলো? কয় আচ্ছা এটা জন হইলো না, কয় তোর আর একটা কাজ দে, এখন বেটা জিমেল খুলবি তুই আমার কম্পিউটারে বৈশা
অ্যাকাউন্ট।
হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট খুললাম, ওরে দিলাম, বাস অফিসে যাই চাকরি করি। বাস তারপর হচ্ছে আরেকদিন হঠাৎ করে দেখলাম সেগুলো ইউটিউব নিয়ে কি জানি ভিডিও দেখতেছে, 30 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড 10 সেকেন্ড করে দেখতেছে।
আপনার লেখাপড়া শেষ হয়েছে কোন জায়গাটায়?
আমার লেখাপড়া ক্লাস 6 থেকেই স্টপ।
ক্লাস 6 থেকে স্টপ একটা ছেলে, সেও এখন জানে বাংলাদেশে ফেসবুক কি, ইউটিউব কি, জিমেইল কি, এভরিথিং হি নোজ। সো ভেরি ইন্টারেস্টিং থিং, তার মানে আমাদের আইটি আমাদের কোন লেভেল পর্যন্ত চলে গেছে। ওকে, কিন্তু এটা সবসময় একটা কথা আছে যে সাইবার ক্রাইম একটা বড় ফ্যাক্ট, যেটাই জানি না কেন, সেটার যদি ভালো দিকটা আমরা নিই তাহলে সেটা ভালো, কিন্তু সেটাকে যদি আমরা খারাপভাবে ইউজ করার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের নিজেদের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। এবং আপনারা জানেন যে সাইবার ক্রাইম অ্যাক্ট নামে বাংলাদেশে একটা অ্যাক্ট পাস হয়েছে, যেখানে ভয়াবহ শাস্তির বিধান রাখা হয়েছে কোন রকমের অন্যায় কাজ যারা করবেন, কোনোভাবেই সেখান থেকে পার পাবেন না। বলুন তারপরে।
হ্যাঁ তারপরে হচ্ছে দেখলাম ভাই এটি কি করেন, কয় না, মুখ খোলে না, চুপচাপ 3-4 বার জিজ্ঞেস করার পর বলে না। তারপর বেটা এটি টাকা দেয়, টাকা দেয়, এত কথা কস কে তুই, খালি সবসময় উল্টা পাল্টা কথা কস, তোর যেটা করার কথা সেটা কর,
টাকা দেয়।
হ্যাঁ খালি কয় টাকা দেয়, আমি কে টাকা দেয়, তোর এত জানার দরকার আছে? আমার মন মেজাজটা কি, লোকের কাছে 4 বছর ধরে রেলাম জিজ্ঞেস করি, ভালো মন্দ কিছুই বলে না, টাকা দেয়।
আচ্ছা আমরা এখান থেকে ফিরব ছোট্ট আরেকটা বিরতির পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য, স্বাধীন ওর ভাষ্য অনুযায়ী মূলত সাইবার ক্রাইমার, এবং সেই ক্রাইমটা আসলে কি ছিল সেটা আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে জানাব। এবং এটাই হবে আজকের যাহা বলিব সত্য বলিব লাস্ট পার্ট। সঙ্গেই থাকুন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন স্বাধীনের জীবনের অপ্রিয় সত্য। হ্যাঁ, স্বাধীন কথা না বাড়াই, শুনি তারপর কি হলো।
তারপরে শুধু বলতো টাকা আসতো, বাস দেখলাম যে উনিও ফেসবুক দিয়েই কাজটা করাইতেছে। বাস একটা নাম দেখলাম, আদিশানা কি জানি নাম, লাস্টে দেখলাম ক্লিকার লেখা। ক্লিকার কি? মাউসে ক্লিক করি, এই ক্লিক মনে মনে হয় যে এই ক্লিক নাকি, এটা ক্লিক দেয়া। পরে আর একজন আসলে ওর দোকানে, চার পাঁচজন করে, কয় না ওরা গল্প করে, ওরা জানে যে কি আর বুঝবো, আলাপ করে, টাকার আলাপ করে, আর আমার সহ্য হয় না টাকার আলাপ। এত টাকা, এই টাকা পাইলে তো আমার জীবন ধন্য, আর কিছুই লাগবো না, সবকিছুই করবো। পরে এইভাবে এইভাবে করলো যে এমনি করে ফেসবুক, পরে জানলাম যে ভাই এটা কি হয় বেটা, এই যে কোশিনা কাউরে। হ্যাঁ, হ্যাঁ ভাই বলুন। যে এই যে আছে না, আমরা গুগল এডসেন্সের কাজ করি,
গুগল
এডসেন্স,
ওকে,
এটার নাম কি? দিই যে ইউটিউব লেখা, ভাই এটা কি, এটা এমনি এমনি করে কাজ করা লাগে, এটা করলে টাকা দেয়। কিস কেমনে টাকা দেবো বিস্তারিত বলেন। কয়টা ভিডিও আপলোড করতে হবো, এডসেন্সের সঙ্গে অ্যাড করতে হইব, তারপরে দিতে মনোটাইজ অন করা লাগবো, কপিরাইট করা যাবে না, এরকম এরকম বলে। আমি আচ্ছা ঠিক আছে করেন, আমি জীবনে কম্পিউটার কিনতে পারবো না, আমার করা হবে না, তোর করা লাগবো না, তোর কইছি নিষেধ করতে, জানে যে আমি কম্পিউটার কিনতে পারবো না, আমার বাড়িতে এখন গরু আছে, আমার তো ধান্দা, মনে মনে ভাবতেছে পারো। আমার আব্বার বলেন যে আব্বা আমার তো বাড়িতে গরু আছে, দাও আমার কম্পিউটার কেনা লাগবো, কি করবে, আমি কাজ করবো অনলাইনে। কারণ আমাদের অনলাইনের কথা শুনলে সবাই এটা কিরকম জানি মনে করে যে সে মনে হয় বিশাল বড় কিছু, যদি শুনে যে অনলাইনে কাজ করে। তারপরে দিল টাকা, কম্পিউটার কিনে ফেলালাম, গরু বিক্রি করে টাকা দিল, বাস সুন্দর ভাবে ব্রডব্যান্ড লাইন নিলাম। ওরে না জানায়া, কারণ ও জানলে তো মন খারাপ করবো, কারণ তো আমার শিখাবো না ওই ভাই।
গরু বিক্রি করে আপনি কম্পিউটার কিনলেন এই কাজ করার জন্য?
হ্যাঁ, এই কাজ করার জন্য।
চিন্তা করুন অবস্থা। ওকে, তারপর?
তারপর একটা পিসি কিনলাম প্রায় 44,000 টাকা দিয়ে, ভালো আর ভালো মানের আর কি একটু। তারপর কেনার পর ব্রডব্যান্ড লাইন নিলাম। এখন কি করবো, জীবনেও কম্পিউটার টিভি নেই, অফিস টফিস অফ, আমার ওয়াইফ চাকরি করে, আমি সারাদিন 3-4 প্যাকেট 5 প্যাকেট সিগারেট টেবিলের উপরে, আর চা সিগারেট খাইতে পারতেছি না, সিগারেট খাইতেছি টনার গোল, 4 প্যাকেট 5 প্যাকেট করে খাওয়া বলাইতেছি সিগারেট, পারি না কিসের জন্য। হাটটা ক্লিয়ার করলাম যে 2 দিনের ভিতরেই আমার সঙ্গে যেমন তেমন লোক মাউস দিয়ে, এমন মুখস্থ হয়ে গেল সবকিছু, আমি না দেখে বার করতেছি সব এমনি করে। তারপরে শিখলাম যে ওরা দেখি এমনি করে ইয়ে করে, যে কি জানি কোলন মোলন করে, আমি এখনো জানি না, এমনি মিলায় মিলায় লেখ, নোক বসায় বসায় লেখে। আমি 1 সপ্তাহ 2 মাসের ভিতরে ও কোন নিয়ম ছাড়াই, আমি নিয়ম ছাড়াই আমি না দেখি সবকিছু।
কি কি করতেন আপনি সেটা বলেন?
টাইপ করতাম।
আচ্ছা,
তারপর কি করলো যে আরে কইলাম যে ভাই একটু শিখাইবেন আমারে, কয় না শিখান যাবে না। বাস আমি ওরা একটা মনে আমার বুদ্ধি এলো যে মানুষের তো টাকা দিয়ে প্রবণ দেখাইলে কে না আছে টাকা চায় না পৃথিবীতে, ওরা একটু টাকা দিবার চাই। আমি কই ভাই আমার একটা ফ্রেন্ড আছে, ওরা একটু শিখান, ও হালকা পাতলা কিছু জানে কম্পিউটার সম্পর্কে, আপনারা 5,000 টাকা নিয়ে দেবো, ওরে শিখান যে কেমনি করে কাজটা করা লাগে। এখন কাঁচা শিখামনি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, পাইছি আজকে তোর টাকা। এবার সেই মাসে 56,000 টাকা পাইছে, ওই টাকা আমার দেখাইছে আর আমার পৃথিবী ঘুরে গেছে।
এক মাসে 56,000 টাকা কামিয়েছে।
পরে এই কথা করার পর বন্ধুটারে দিয়ে করালেন, দোস্ত এরম এরম কাজ, বন্ধু বিশ্বাস করে। আমি জীবনের ভবিষ্যৎ পাই গেছি, ল আগে তুমি খালি দেখবি যে কি খালি কি দে, ও আবার ইংলিশ বোঝা আমার থেকে ভালো, সেরকম ইংলিশ এক্সপার্ট, খালি শুন দেখ, তোরে শিখে দিব, তোরে দেখায় দেওয়া মানে তোর বোঝা লাগবো না, ও দেখাই দেবো আমার, মনে কর আমি বুঝে শেষ।
কি দেখালো, কি করলেন এটা বলেন?
গেলাম, ওরে টাকা দিয়ে দিলাম আগেই, 3,035,000 টাকা দিয়ে দিলাম।
কি কারণে দিলেন টাকাটা?
ওরে শেখার জন্য,
মানে আপনাকে শেখাবে?
আমাকে না, আমাকে তো শেখা, আমাকে
ওকে শেখাবে, ওকে শেখাবে।
টোপ দিলাম যে টাকার জন্য, যে ভাই ওরে একটু একটুখানি একবার দেখা দেন, তার দেখা লাগবে।
ওকে কেন শিখ, কেন আপনি নিজে শিখতেছেন না?
আমরা তো ওর শিখাইতেছে না ভাই বেটা, তোর এত জানা লাগবো না, কারণ আমি তো বলতে পারতেছি না যে আপনারা টাকা দিবো আমার শিখেন, ওটা শিখাবে না আমার।
তো যাকে আপনি টাকা দিলেন তাকে না শিখিয়ে তো আপনাকে শিখাতে পারতো, আপনি টাকা দিলে
শিখাইলো। আমি এই জায়গাটা এখনো বুঝতে পারিনি কিসের জন্য, ওর পিছনে আমি অনেক শ্রম দিলাম, যখন যা বলতো রাত 10টা।
যাই হোক, তো আপনি অন্য একজনকে টাকা দিলেন তার কাছ থেকে শেখার জন্য?
হ্যাঁ, অন্য একজনকে, ফ্রেন্ডারে বললাম, ও আবার 3,500 টাকা পাঠিয়ে দিল, বাদ বাকি টাকা পরে দিব, শেষ।
আচ্ছা, শিখলো কি? শিখলো,
গেলাম আমি যা দেখলাম, শেখার তো দরকার, আমি তো মনে মনে করতে পরে বলছি যে তোর কিছু শেখা লাগবে না, পাঁচ মিনিট দেখাই দেবো, পাঁচ মিনিটের কাম, পাঁচ মিনিট আমার মাথায় আমি ঢুকাই নিব। গেলাম, ও আবার পাকনামি করে আগে আমার তো শুনছে কেমনি কি করা লাগে, ও আবার করে রেডি করছে, হ্যাঁ এডসেন্স অ্যাকাউন্ট তিন চারটা এক লগে খুলে ফেলাইছে, তারপর ফেসবুক অ্যাকাউন্ট ওরা কইছে যে এমনি এমনি, আমি এমনি এমনি দেখে আমার সব মুখস্থ। খালি আমি খালি একটা জিনিস বুঝি না আমি, যে আচ্ছা এই ভিডিও গুলো কোন থেকে নেয়, এই জায়গার অ্যাডটা কোন অ্যাড কি, আর কইলাম যে বাস ও আবার বুঝাই দিল, ওরে যে হচ্ছে ভিডিও কন্ট্রোল চাপ দিয়ে যদি ওখানে লিখে দেয় যে ব্রাদার প্লিজ অনলি 50 ভিউ, তার মানে হচ্ছে পঞ্চাশ বার তুমি আমার ভিডিওটা শুধু প্লে করবা, যে তোমার সঙ্গে কাজ করবো পঞ্চাশ বার, আর যে লিখে দিব 50x4 তারে কি করতে হবে, লিখে দেয় যে ব্রাদার প্রপার ওয়ার্ক আমার কাজটা ভালো করে করো, তারপর লিখে দেয় যে 50টা ভিউ আমার 4টা ক্লিক, তার মানে ক্লিক গুলো হচ্ছে অ্যাড, অ্যাড গুলো যে ইউটিউবে আমরা যারা দেখি
যে অ্যাড গুলো থাকে ওই অ্যাড গুলোতে ক্লিক করতে হবে।
হ্যাঁ ওখানে অরে বল অরে ওডি আমি শুনতে,
এখানে প্রিয় শ্রোতা আপনাদের একটু বিষয়টা পরিষ্কার করি, আমরা যে ইউটিউবে যে ভিডিও গুলো দেখতে পাই, ইউটিউবের ভিডিওতে আপনারা দেখবেন যে কিছু ভিডিও প্লে করার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন চলে আসে যেটাকে 3 সেকেন্ডের মধ্যে স্কিপ করা যায়, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটার একটা অপশন থাকে। আরেকটা হচ্ছে নিচে দিয়ে ভিডিওর নিচে দিয়ে অ্যাডের যে টেমপ্লেট গুলো আছে সেগুলো প্লে হয়, তো ওই ভিডিও কতবার দেখা হয়েছে সেটার উপরে কিন্তু আসলে আমি যতদূর জানি পেমেন্ট হয় না, পেমেন্টটা হয় হচ্ছে ওই যে বিজ্ঞাপনটা আসলো নিচে, ওই বিজ্ঞাপনটাতে ক্লিক কতগুলো হলো সেটার উপর একটা পার্সেন্টেজ বাই যিনি ভিডিও বানান বা যার আইডি থেকে ভিডিওটা পাবলিশড হয়। তো এখানে এর কথা অনুসারে আমি যেটা বুঝতে পারছি যে কোন একটা সফটওয়্যারের মাধ্যমে ওরা বেসিক্যালি যে কাজটা করত সেটা হচ্ছে ওই বিজ্ঞাপনটা কোন একটা ভিডিওর যে বিজ্ঞাপনটা আছে ওই ভিডিওর বিজ্ঞাপনের উপরে বারবার ক্লিক করা, তাই কি?
জি।
ওকে, কিভাবে করতেন তারপর?
তারপর ওখানে ফেসবুকের অ্যাকাউন্টটা খুললাম, বাস ও আরে বুঝাই দিতেছে, ও তো বুঝতেছে বুঝতে না বুঝে আমি তো বুঝছি, আমি তো দেখছি ওর একদিন কাজ করা, পরে ও করতেছে, তারপর বলতেছে এই অ্যাডটা ডাবল কোনো সময় সেম অ্যাড ক্লিক করবে না। হ্যাঁ, পরে বলতেছে আমি বুঝছি, তাহলে তারপর সেম অ্যাড বারবার যদি আগে, ওখানে দেখতাম যে ফোনিক্স এরূপ ভালো ভালো আমেরিকান স্কুল গুলা ইউকে কানাডা সেই সেই স্কুল চেহারা গুলো দেখলে ভালো লাগে আমার অ্যাডের, এখনো কয়েকটি তোমার টাকাটা দিব এটার উপরে আর ভিউ গুলা যে চাইবো তোমার কাছে 50টা তাহলে 50টা দিব, এই অ্যাকাউন্টের নিয়ম আছে যদি সিটিআর বেশি হয় অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবো নষ্ট হয়ে যাবো।
সিটিআর মানে?
সিটিআর আমি তো
নিজেও বুঝি না, যাই হোক বুঝেন তাহলে কাদেরকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। ওকে, তারপর
সিটিআর বাইরে যাবো, অরে কয়ে দিতেছে, ও তো আমার শিখাইবো না, আমি বলছি তুমি কি করতেছো আমি ভাই মাথায় ঢুকাই নিছি, তোমার ফালাও তোমার সিটিআর মিটিআর আমি করবো, এটাই হলো বাস। আমি করা শুরু করে দিলাম বন্ধুরে।
কিন্তু আপনি ক্লায়েন্ট প্ল্যান কিভাবে? হ্যাঁ ক্লায়েন্ট প্ল্যান কিভাবে?
ক্লায়েন্ট তাই আমি বাংলাদেশে আমার জানা মতে আমার পরিচিত প্রচুর লোক আছে যারা এই কাজ করে, অল ফিলিপাইন আমেরিকা সব দেশেরই লোক এই কাজটা করে।
ওকে,
তাদের সঙ্গে কথাবার্তা হয় কাজ হয় সবাই করে।
আপনি স্টিল কাজটা করেন?
স্টিল আমি করি না, স্টিল করি না, আপনাদের এটি শুনতে শুনতে স্টিল মিস্টিল হারাই গেছে
আমার,
আমি চাই না যে অসত্যতে টাকা কামাই আমি এখন।
কিন্তু এটা আমি যতদূর জানি যে গুগল থেকেও এক ধরনের প্রোটেকশন আছে, যদি এই কাজটা করা হয় তাহলে তারা ওই আইডিটাকে ব্লক করে দেয় বা ব্যান করে দেয়, এরকম একটা সিস্টেম আছে, যে আপনি মাথা চোকাচ্ছিলেন বলেন।
হ্যাঁ, তারপর করলাম দীর্ঘ 9 মাস প্রতি মাসে স্যালারি বেতন 40,000-30,000।
এই টাকাটা কিভাবে আসতো, পেয়ে দিত আপনাকে টাকাটা?
ডিটেলসটা বলি। হ্যাঁ, তারপর হচ্ছে অমনি করলাম, তারপর বললো যে এটা $10 আইলে তোমার হচ্ছে পেমেন্ট চিঠি পিন ভেরিফাই হবে অ্যাড্রেস, ওখানে গুগল এডসেন্সে অ্যাড্রেস দেওয়া লাগে সবকিছু দেওয়া লাগে, দিলাম ওর দেওয়া যায়। আমি তো আগেই কাম সেরে ফেলাইছি, আমার দেখে তো খুশি লাগতেছে, টাকা তো পাইতেছি, খেলি টাকার অভাব নেই।
প্রথম টাকা গুগলই আপনাকে টাকা দিল?
হ্যাঁ গুগল টাকা দিল।
আপনি বিজ্ঞাপন দেখবেন এর জন্য গুগল আপনাকে টাকা দিবে?
মাইসে দেখতেছে, আমি দেখতেছি না।
তাহলে আপনি দেখাচ্ছেন কিভাবে?
ফেসবুকের মাধ্যমে, ওই যে একটা সংকেত ক্লিকার, এটা দেখলেই বুঝতে পারে। অনলাইনে যারা কাজ করে, যারা লিগেল ওয়েতে করে তারা বলতেছে, যারা আনলিগেল করে তারা কোনোদিন প্রকাশ করে না। আমি অনেক জায়গায় গেছি, অনেককে বলছি হে স্টিল কাজ করে, না ভাই আমি তো সব করি না।
কিন্তু এটা তো গুগলের বোঝার কথা, গুগল তো এটা বোঝে, গুগল কিছু করে না?
গুগল কিছু করে? হ্যাঁ, এখানে আমি যেটা যতটা আমার ধারণা, আমি তো বুঝি না, যে যার কাছে জানতে চাই অনেক জায়গায় জিজ্ঞেস করছি কেউ বলে না, না জানি না, খালি টাকা টাকা দাও শিখাইতেছি তোমার, টাকা কামাইবে ফ্রি ফ্রি টাকা দাও শিখাইতেছি এরকম। তারপর হচ্ছে $10 হলে পিন বেরবে আমার পোস্ট অফিস, আমার কাছে ডকুমেন্ট গুলো আছে দেখাবো।
হ্যাঁ আপনি বলতে থাকেন, আমি ডকুমেন্ট গুলো দেখতেছি, বলেন তারপর।
হ্যাঁ তারপর হচ্ছে কি করলাম,
এই টাকাটা কোথা থেকে তুলতেন?
ব্যাংক থেকে।
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল ওখানে? ওকে,
এখন $10 হইলো, পোস্ট অফিসে আমার ফোন দিল, কয় তোমার নামে তো ইউকে থেকে চিঠি আসছে, আমাকে কি কোন মুখে সত্য অঙ্কের কয় তুমি আসো নিয়ে যাও নাকি, আমার ফার্স্ট সিটি আমার সঙ্গে আছে।
দেখি আপনি চিঠিটা দেখান তো আমাকে, আমি রিয়েলি কনফিউজ, কজ এই জায়গাটা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নাই। সো
এটা ফার্স্ট না, আমি ফার্স্ট আমার অনেকগুলো ইয়া
গুগল অ্যাডসেন্স। হ্যাঁ গুগল অ্যাডসেন্স, ওকে
এটাই মনে হয় আমার ফার্স্ট সিটি। আমার এরকম অনেক অ্যাকাউন্ট আছে, তারপরে ও বন্ধুটা আছে না, বন্ধুটা আবার আমার এক মাস আগে টাকা পাইয়া ফেলেছে, পর আগে $10 হয়ে গেছে। পরে তারপরে করলাম নতুন নতুন বুদ্ধি খাটাইতেছি, কইতে আচ্ছা এই কাজ এই সব ব্যাংকে থেকে টাকা বাংলাদেশ টাকা বাংলাদেশ থেকে যদি এত টাকা উঠাই যদি ওরা ব্যাংকরা সার্চ করে যে আচ্ছা এত টাকা কইতে পারে।
কিন্তু এটা যে অবৈধ এটা আপনি বুঝলেন কিভাবে? আমি তো দেখতে পাচ্ছি এটা বৈধ, এটা অবৈধ হওয়ার কি আছে এখানে? আমি তো বুঝতে পারছি না
অবৈধই তো এটা।
কিভাবে অবৈধ?
অবৈধ এটা তো নিয়ম, আমি যতটুকু জানি আমি এটি ট্রান্সলেশন করে পড়ছি, যেটা তো অন্যের এটা আপনার ইচ্ছাকৃত ভাবে দেখবেন, ইচ্ছাকৃত ভাবে। আমি তো ইচ্ছাকৃত ভাবে দেখাই দিছি না, আমার স্বার্থের জন্য আরেকজন দেখতেছে, আরেকজনের আমি জোর করে আমার লিঙ্কটা দিতেছি যে তুমি দেখো বন্ধু তোমারটা আমি দেখি।
মানে আপনার একটা গ্রুপ তৈরি করেছেন, সেই গ্রুপের লোকজনরা মিলেমিশে দেখতেছেন
বাংলা বিশ্ব।
Very interesting. মানে বিজ্ঞাপন দেখার বিষয়টা হয়ে গেছে, যেহেতু পয়সা দেয় সুতরাং আমরা একটা গ্রুপ করি, তোমারটা আমি দেখি আমারটা তুমি দেখো, দেখলেই আলটিমেটলি পয়সাটা পাবা। আচ্ছা ঠিক আছে, আমি 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 রিয়েলি কনফিউজ এই বিষয়টা নিয়ে। যদি কারো ইন ডিটেল জানা থাকে, বিশেষ করে যাহা বলিব সত্য বলিব যারা শুনছেন, গুগলের অ্যাডসেন্স এবং এই যে ও যে লেভেল থেকে এসছে এখানে, এখানে একটা খুবই নোট করার মতো একটা বিষয় কিন্তু প্রিয় শ্রোতা যারা শুনছেন, ও লেভেলটাও ক্লাস সিক্স পাস করা একেবারে প্রান্তিক পর্যায়ের একটা ছেলে যে একসময় গার্মেন্টসে কাজ করতো, সে গুগল অ্যাডসেন্স থেকে টানা নয় মাস অন এভারেজ প্রায় 40,000 উপরে সে পয়সা কামিয়েছে, যার গুগল অ্যাডসেন্স বোঝার কথা না, যার সফটওয়্যার বোঝার কথা না, এবং সে গরু বিক্রি করে দিয়ে, আমি খুব ইন্টারেস্টিং, আমি এত ইন্টারেস্টিং কেজ আমার জেবিএসবিতে কখনো পাইনি, গরু বিক্রি করে দিয়ে কম্পিউটার কিনে সে কোনো একটা জায়গা থেকে শিখে এই কাজটা করেছে টানা নয় মাস, এবং তার চিঠিপত্রগুলো এখানে আছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপরে কি হলো?
তারপর আমি মাথায় ব্রেন খাড়াইলাম, আপনাদের যা বলব সত্য বলব শুনতেছি, ওটা কোনো কানে নিতেছি না, তো ওরা কি কইতেছে ওরই শুনে আমার তো লাভ নেই।
আপনার কাছে মনে হয় কাজটা অবৈধ? আসলে মানুষের ইচ্ছাকৃত ভাবে বিজ্ঞাপনটা দেখা উচিত, সেটা আমরা নিজেরা নিজেরা দেখি, শুধুমাত্র পয়সার কারণে পয়সাটা গুগল অ্যাডসেন্স থেকে নিচ্ছি। আচ্ছা, সেটাই আপনার কাছে মনে হচ্ছে অপরাধের কাজ?
অপরাধের কাজ
এটা একটা, আমি বলবো যে একটা সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য একটা সিস্টেম, বিকজ আসলে যদি গুগলের ধরার না সুযোগ থাকে যে আসলে বিজ্ঞাপনটা কে দেখতেছে বা এটা দ্বারা এভাবে ব্যবসা হচ্ছে কিনা, সেক্ষেত্রে গুগলেরই বা কি করার আছে?
গুগলের তো লাভ,
গুগলের তো লাভ অফকোর্স, কারণ যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা গুগল তাদেরকে দেখিয়ে দেবে যে এই যে তোমার বিজ্ঞাপন এতবার ভিউ হয়েছে সুতরাং তোমার কাছ থেকে এত টাকা নিব বা এত টাকা দিতে হবে বা এতবার ভিউ করার দিব, বিষয়টা তো এরকমই। আর যারা ভিউ করছে তারা আসলে এক মানে একটা গ্রুপ অফ পিপল। ও ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, আমার মনে হয় এটা একটা এক ধরনের যন্ত্রের সংকীর্ণতা, যান্ত্রিক সংকীর্ণতা, এটা নিশ্চয়ই গুগল কাটিয়ে উঠবে, এবং এটা সারা বিশ্বে হচ্ছে আপনার কথা মতে।
অনেক আগের থেকে হচ্ছে, কিন্তু আমি জানি নয় মাস, যারা আমি শুনি এর কাছ থেকে কতদিন, আমি তো প্রায় 1.5 বছর ধরে করতেছি, আমি স্বপ্নে দেখে তো টাকার উপরে তো ঘুমাই।
নয় মাস করে আপনি কত টাকা কামালেন সর্বশা করলে?
হিসাব করে নেই, কিন্তু আমার মনে আছে নয় মাসে আমি 6 মাস টোটালি বেতন পাইছি, আমার চিঠিটা আসতে 3 মাস সময় লাগছে।
আচ্ছা,
3 মাস প্রতি মাস 28, 40, 42, 45, 48 হাজার। এবং আমার এক পরিচিত টিচার আছে, উনি এক স্কুলের হাই স্কুল টিচার, উনি আমার বাবার বয়সী হবে, উনিও বুঝতো না, উনি কার কাছ থেকে কি জানি শিখছে, উনি আমি 5 ঘন্টা কাজ করি, 5 ঘন্টা কাজ করে মাস শেষে পাই 32-35, আর উনি 2 ঘন্টা কাজ করে 48,000-56,000 টাকা পায়। আমি বিশ্বাস করি না, একদিন ডাইরেক্ট রংপুর চলে গেলাম যে কি কন, আমি এত কাজ করি পাই না, স্বাধীন তুমি আসো। যেদিন আমাদের স্যালারি 28 তারিখে, প্রতি মাসের 28 তারিখে গুগল স্যালারি দেয়, গেলাম আর স্যালারি দেয় না ভুল হইল না, 7:30 দিকে স্যালারি এলাম, লম তো দেখি যে অ্যাকাউন্টে তো দেখা যায় যে কত ডলার কারেন্টে ব্যালেন্স করছে, কারেন্ট ব্যালেন্স হলে পেমেন্ট ওখানে সেন্ডিং থাকে এটাতে। পরে মনে মনে আইডিয়া করলাম যে আসলে এতগুলো টাকা দিতেছে, এটি যদি ব্যাংকে, আমার ব্যাংকে অনেক অ্যাকাউন্ট কার্ডগুলো এখনো আছে।
আপনি স্টপ করলেন কিভাবে, মানে বন্ধ করলেন কেন, নাকি এখনো চলতেছে, নাকি আপনাকে ধরেছে?
না না, আমাকে কোনোদিনও ধরতে পারবে না আমার জানা মতে কোন পুলিশ প্রশাসন, কারণ তো আমি আছি এখানে, কিন্তু আমার আইপি চেক করবে, আমি তো অন্য দেশ থেকে চালাইতেছি, আমি VPN ইউজ করতাম, ইউকে কানাডা চেক করবে তো ইউকে থেকে চালাইতেছি, কেমনে সম্ভব আমার ধরা?
এই ছেলে VPN বোঝে, ওকে, তার মানে আমরা কোন লেভেলে চলে গেছি, ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনি বন্ধ করলেন কেন, নাকি বন্ধ করেননি এখনো?
ও, বন্ধ করার পিছনে অনেক কারণ আছে, সেই জন্য।
কারণটা কি?
আমার বন্ধু বলল, দুটা বন্ধু, আমরা তো চাকরি করি, তুমি তো মেলাদিন ধরে চাকরি করো না, কয়েক দেখ বোঝোই তো যে সিলেটের চাকরি যে কষ্ট, সারা মাস ডিউটি করে 10,000 টাকা পাই, 15,000, এখন আমাকে একটু ব্যবস্থা ব্যবস্থা করে দাও। আমি কি করলাম, অনেক ভাইবে চিনতে দেখলাম যে শিখামো, আমার ওয়াইফ কইতে যে না যে না শিখায় না, ওরও আবার ইচ্ছা ছিল, পেমেন্ট পাওয়ার পরে আর একটা কিনলাম, আমার ওয়াইফরেও শিখাই ফেলে,
ওয়াইফ তেও করাতেন,
আমি আমরা দুইজন।
আচ্ছা,
করতেছি ওই বন্ধু বান্ধবের শিখাইলাম দুইজনারে, চিটাগাঙ্গের একজন পরিচিত হলো, কয় তুমি তো এরম করতে পারো যে 2-4 জন শিখাও তো টাকা নিতে পারো, তোমার কাছের লোক শিখাও, 40, আমরা নেই, 50,000-60,000 টাকা করে নিয়ে শিখাই দিই। টাকা তো পাইতেছে নিশ্চিত, শিখাও। পরে বললাম যে হ্যাঁ শিখাম, শর্ত আছে কি। একজনের বললাম 50,000 টাকা লাগবো, আর একজনের বললাম 50,000 টাকা লাগবে, এই কথা বললাম। তারপর ওইটা নিয়ে গেম জ্যাম হওয়ার পর আর কি, ওরা টাকা গুলা চাইতেছিল, পরে রাগ অনেক কিছু হওয়ার পরে আমি রাগ করে তাদেরকে কম্পিউটার দুটো দিয়ে দিলাম।
ও আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওদের কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন কিন্তু সামহাও ওরা কাজ করতে পারতেছিল না, তাই কি?
পারছিল, আমি সবই শিখাই দিয়েছিলাম, কিন্তু টাকাটা তো আমার কাছে সব নেই, আমি মানুষের কাছ থেকে এই অ্যাকাউন্ট তিন মাস পরে আসে, সেই অ্যাকাউন্ট আমি মানুষের থেকে কিনে দিয়েছি ওদেরকে টাকা দিয়ে, যে তোরা তাড়াতাড়ি পা।
আপনি জিনিসটা মিসম্যানেজ করেছেন এবং শেষ পর্যায়ে আপনাকে ক্ষতিপূরণ হিসেবে আপনার ল্যাপটপ কম্পিউটার এগুলো দিয়ে দিতে হয়েছে ওদেরকে, এবং এই জন্য আপনার কাজটা বন্ধ আছে, নইলে আপনি নিজেও কাজটা ইনভলভ হতেন, এখনো করতেন, এটাই তো কথা। ওকে, তো এই হচ্ছে অবস্থা, এবং আমি ঠিক জানি না এটার প্রপার আসলে সলিউশনটা আসলে কি, বাট আমার নিজেরও খুব কোয়েরি হচ্ছে যে আসলে জিনিসটা কি এটা বোঝার জন্য। আমি অফকোর্স এই বিষয়টা নিয়ে যদি কেউ ইন ডিটেল আমাকে কোনো হেল্প করতে চান গুগল অ্যাডসেন্সের ব্যাপারে, যে এইভাবে আসলে পয়সা কামানো যায় কিনা এবং গেলে সেটা লিগ্যাল কিনা, বৈধ কিনা, আমার কাছে যেটা মনে হয়েছে যে অবৈধ হওয়ার জায়গাটা হচ্ছে এরকম, যে বিজ্ঞাপনটা সাধারণ মানুষ দেখার কথা সেই বিজ্ঞাপনটা দেখছে একটা চক্র এবং দেখে সে পয়সাটা পকেটে ঢোকাচ্ছে, আমি তারপরও বিষয়টা ক্লিয়ার না, কিন্তু ওর জায়গাটা থেকেও বলছে যে বিষয়টা ইললিগ্যাল, এবং আমি ঠিক জানি না এটা কিভাবে ইললিগ্যাল, আমি নিজেও কনফিউজের কথা শুনে, এবং ওর যে এডুকেশন লেভেল সেই জায়গাটা থেকে ও আমাকে পুরোটা বুঝাতেও পারেনি। তবে এটা ঠিক যে সামথিং ইজ রং, এবং নইলে এই বিষয়টা আসলে ক্লাস সিক্স পড়ুয়া একটা স্টুডেন্ট এবং গার্মেন্টসে কাজ করা, তার যে এডুকেশনাল লেভেল, সেখান থেকে এই গুগল অ্যাডসেন্সে নিজেরা শুধু বিজ্ঞাপন দেখে বা একটা চক্র মেনটেন করে পয়সা কামিয়ে নেওয়া, এই বিষয়টা আমার কাছে খুব বেশি কোশ্চেনেবল মনে হয়েছে। তবে যে অপরাধী আমরা করি না কেন, সেটা ভার্চুয়াল হোক বা দৃশ্যত হোক, যে কোনো অপরাধী হোক না কেন, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে এক ধরনের পেনালাইজ করে। এটাই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিবর মূল মন্ত্র। আপনি জেবিএসবিতে কেন কনফেস করলেন?
আমি জেবিএসবিতে কনফেস করলাম, আমি তো বললাম যে এটার কারণে আমি নিজের এখন অপরাধী মনে করতেছি, এটা আমার হচ্ছে এই যে কাজটা আমি অপরাধটা করছি, একটা দেশের সঙ্গে চিটারি করছি, ওদের বাইরের একটা রাষ্ট্রের সঙ্গে ছিল আমাদের দেশের সঙ্গে চিটারি করতেছি, এটা তো লিগ্যাল ওয়ে না। এখন এই ওয়েটা করতে যায় আমার এখন সংসারে বিশাল বড় হচ্ছে প্রবলেম, যে আমার একটা 2 মাসের বাচ্চা আছে, সেটার কারণে অনেক প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, সব তো টাকা আমি বাড়ি ঘর করে শেষ করে ফেলেছি।
আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অন্যায় কাজ করেছেন বলে আল্লাহ আপনাকে পেনাল্টি গুলো দিচ্ছে?
100% এইটা ছাড়া কোনোদিনও সম্ভব না। আল্লাহ আমার এটারে জান, আমার একটা 2 মাসের বাচ্চা এত সুন্দর আল্লাহ দিছে, ওরে এতই ভালোবাসি, কিন্তু
আপনি আপনার সন্তান এটার দ্বারা পেনালাইজ হচ্ছে, এটাই তো মূল কথা, রাইট? ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে থেকে ডক্টর তাজুল ইসলামের কথা শুনব। ডক্টর তাজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে।
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি স্বাধীন, তার কাহিনী তেমন বেশি কিছু উল্লেখযোগ্য নেই, তার দুইটা জিনিস এসে অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছে, বাবাকে কাটাকাটি করে, মূল কথা হচ্ছে যে যে অনুষ্ঠানটা শুনিয়ে সে অনেক কিছু অর্জন করেছে, নিজেকে সে আলোকিত করতে পেরেছে, মনে করতেছে, এবং সে অনেক সম্পৃক্ত করতে পেরেছে, এবং সে কারণেই গুগলে অনলাইনে যে একটা ব্যবসা চলতেছে সেই ব্যবসার মধ্যে যে মানে প্রতারণা আছে, ফাঁকি আছে, এই জিনিসটা সে বুঝতে পারছে এবং জানাইতেছে। এটা আমার নিজের ব্যক্তিগত জীবনে আমার একটা এগিয়ে আছে, যেরকম বললো যে 10টা 20টা করে তারা পেজ খোলে, একটা অনলাইন পত্রিকা খোলে, সেগুলি লাখ লাখ লাইক বিক্রি করে, এটা করে সেটা করে, মাসে মাসে প্রচুর টাকা এটাকে কামানো যায়, যেগুলি অনেকটা পুরো বিজনেস এর মতনই বলা যায়। সেই হিসাবে স্বাধীনের ব্যাপার তো তাই, সে যেটা করতেছিল হয়তো ওই জাতীয়, তবে যেহেতু এটা প্রকাশ্য ব্যবসা সেই হিসাবে এটাকে একেবারে ইললিগ্যাল বা ইয়া বলা যাবে না, কিন্তু না গেলেও এটার যে প্রতারণা করার অনেক সুযোগ রয়েছে এটা সে বুঝতে পেরেছে, এবং সেই জন্য যে বিএসবি অনুষ্ঠান শুনে সে নিজে যে অপরাধ জীবনের অনেক কাহিনী শুনে তারপরে তার মনে হয়েছে যে না, আপনি কোনো ধরনের অপরাধী জীবনে থাকা উচিত নয়, আর বিশেষ করে ছোটকালে প্রেম করে এসে ভুলটা, মানে এই ভুলগুলি সম্বন্ধেই তো আমাদের এখানে আমরা আলোচনা করি, সেটা শুনে হয়তো সে উদ্বুদ্ধ হয়ে এখানে এসেছেন, সেজন্য স্বাধীনকে অনেক ধন্যবাদ যে সবার কাছে এই ছোটখাটো ভুলগুলিকেও যাতে আমরা অস্বীকার না করি, এখান থেকে যদি আমরা সরে আসতে পারি। আমরা তো অনেক বড় বড় অপরাধের কথা শুনেছি, এখন স্বাধীনের কাছ থেকে আমাদের সবার শিকার আছে যে বড় অপরাধ কেন, ছোট অপরাধগুলিও সেগুলো থেকে আমাদের সরে আসতে পারবে, এবং জেবিএসবি যে মানুষের মননে এবং মনোজগতে একটা পরিবর্তন আনে, তাদের জীবিকের ভিতরে যে এক ধরনের যোগ্য পরিবর্তন আনে, এটা একটা লক্ষণ স্বাধীনের কাছ থেকে আমরা পেলাম। সে বড় অপরাধী না করেও যে বিষয় শুনি তার ভিতরে তার বিবেকে নাড়া দিয়েছে এবং ছোট অপরাধগুলো স্বীকার করতে এসেছে এবং অন্যকে জানাইতে এসেছে যেন এগুলো তারা না করে। আমরা মনে করি যে বিএসবি এই অনুষ্ঠানের ছাত্রছাত্রী এখানেই স্বাধীনের মতন আরো যারা আছে তারা স্বাধীন চেতা হয়ে তারা বিবেকবান হয়ে বড় অপরাধ কেন ছোট অপরাধ থেকেও নিজেকে মুক্ত রাখার শিক্ষা জ্ঞাপন করবেন এবং এই কথাটা করি স্বাধীনের কাছ থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোরা এপিসোড। ঈদ সবার আনন্দে কাটুক, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, এই প্রত্যাশায় সবাইকে আরো একবার ঈদ মুবারক, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.